This track was downloaded from FusionBD.com.
Good FM. The night comes alive with drumming form.
গভীর সময় রাত 11:59 শুনছেন সব সময় বিজয়পুরের পয়েন্ট অফ এফএম। আমি রাস্তার আছি সাথে, আমার সাথে আজকে মাসুম নেই, কারণ আজকে মাসুম চট্টগ্রামে রয়েছে এবং সেই জন্যই নেই। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের অতিথি আছেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা ঘটনায় ঢুকবো। তার আগে জানিয়ে দিয়ে নিয়ম, কারণ আমাদের নিয়মগুলো হচ্ছে আপনাকে যদি আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে FORTY FORTY স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা যদি ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে vote@radiofurti.fm which is vote@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা শেয়ার ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে সরাসরি আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, যে অডিও ক্লিপগুলো আমরা পরবর্তীতে আপনাকে শোনাতে পারি বা সিলেক্ট করে ডেফিনেটলি আমরা প্লে করতে পারি। আর আপনি সে সাথে আপনি লিখেও পাঠাতে পারেন, অনেকেই লিখে পাঠাচ্ছেন এবং আজকে সেরকম ঘটনা হয়তো পড়তেও পারি। আর আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা বলেছি www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutasam.trussell। দেখে নিন আজকে কারা এখানে এসেছেন, কারা ঘটনা শোনাবেন এবং সেই সমস্ত বিষয়ে জানতে পারবেন। আমাদের আজকের যে ঘটনা দিয়ে শুরু করতে চাই সেই ঘটনাটা আমরা মোটামুটি সেই ঘটনাটা হিন্ট দিয়েছিলাম ফেসবুকে এবং সেখানে আমরা একটা ছবিও পোস্ট করেছিলাম আপনাদের জন্য, যে ছবিটিতে বলা হয়েছিল তার আগে সপ্তাহে আমরা লিখেছিলাম এরকম যে অনেক সময় আমরা শখ করে বাসায় বিপদ ডেকে আনি, আমরা হয়তো বুঝতেও পারি না। ধরুন যে আপনি আপনার বাসায় মানে বাসায় কিছু কিছু ব্যাপারে না হন্টেড থাকলে কিছু কিছু ব্যাপার একটু খোঁজ খবর নিলে আপনি বুঝতে পারবেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যেটা বলেন সেই জানা কথা থেকে বলছি, আমার নিজের অভিজ্ঞতা কম, সেটা হচ্ছে এরকম যে আপনার বাসা যদি আপনি রিনোভেশনের কাজ করেন মানে রিনোভেট করেন আর কি, এরকম টাইপের যে আপনার বাসা অনেক ধরে পুরোনো পড়েই ছিল, হয়তো বাসাটা কারো কাছ থেকে কিনেছিলেন, পুরোনো একটা বাসা কিনেছেন এবং বাসাটা আপনি থাকতে শুরু করলেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, যেই আপনি বাড়ির কাজে হাত দিলেন সঙ্গে সঙ্গে দেখলেন যে বাড়িটার কাজে হাত দেওয়ার পরপরই নানান ধরনের সমস্যা। এই ধরনের সমস্যা অনেকে বলেন যে এটা একটা কারণে হতে পারে যে বাড়িতে হয়তো আগে থেকেই কিছু ছিল, মানে কেউ বা কারা থাকতো হয়তো তারা একদিন পর্যন্ত সবকিছু মানে আপনি আপনার আপনার আশাটাকে হয়তো মেনে নিয়েছিল, কিন্তু যেই মুহূর্তে পরিবর্তন করতে চাইলেন সেই মুহূর্তে মনে করলো তারা যে তাদের ইম্পর্টেন্স কমে যাচ্ছে বা এরকম কিছু। এটা কিন্তু আমি সবকিছু মানে যেগুলো পেয়েছি মানুষের কাছ থেকে শুনেছি সেগুলো বলছি আপনাদেরকে, সবগুলো যে আপনাদের ক্ষেত্রে ঘটবে বা সবগুলো যে ঘটে এটা কিন্তু আমি নিশ্চিত করে কোনো কিছু বলতে পারবো না। আবার দেখা যায় যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার বাসায় এরকম ধরনের ঝামেলা হচ্ছে, অ্যাবনর্মাল অনেক কিছু ঘটছে, তখন খোঁজ নিন আপনার বাসায় এমন কোনো জিনিস আছে কিনা যেটা আপনি পুরনো কিনেছিলেন এবং যেটা আগেও কেউ ব্যবহার করেছিলেন, সেটা কোনো শোপিসও হতে পারে। অনেকে আমরা দেশের বাইরে গেলে এরকম মার্কেটগুলো ঘুরে ঘুরে অনেক পুরনো জিনিস পছন্দ করি, আমি কাছাকাছি আমরা খুব যাওয়া আসা করি, আমরা সবসময় নেপালে যাই এবং কাঠমান্ডুতে এরকম ধরনের অনেক দোকান পাবেন আপনি যেখানে অনেক পুরনো মুখোশ পাওয়া যায়, মাস্ক পাওয়া যায় অনেক ধরনের এবং অনেক খুব শখ করে অনেক দাম দিয়ে সেগুলো কিনে নিয়ে আসি আমরা। আমরা জানি না যে কোনটার পেছনে কি ঘটনা লুকিয়ে আছে। যাই হোক, কতদিন যখন আমরা ফেসবুকে পোস্টটা দিয়েছিলাম তখন আপনাদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছিলাম, প্রচুর মানে আপনারা সেখানে রেসপন্স করেছিলেন এবং আজকে সেটাকে মাথায় রেখেই আমাদের এইখানে সেই আংটির ঘটনাটাই আমরা শুনবো। প্রথমে আমাদের এখানে আছেন স্টুডিওতে পাপড়ি, উনি এর আগেও এসেছেন এবং আজকে তিনি তার এই ঘটনাটা শোনাবেন এবং সেই ঘটনাটা আমরা শুনবো তার কাছ থেকে। চলে যাই আমরা পাপড়ি আপুর কাছে। হ্যালো পাপড়ি আপু, কি অবস্থা, কেমন আছেন?
থ্যাংক ইউ রেশাল ভাইয়া, পাপড়ি ভুতাগড়ি থেকে।
তো মোটামুটি সবাই একটা থিম পেয়ে গেছে যে আমি আসলে কিসে কিসের ঘটনাটা আজকে শেয়ার করবো।
ঘটনার আগে যদি আমি একটু আপনাকে থামিয়ে বলি যে এই পুরো জিনিসের এই ঘটনাটা আপনাদের বাসায় এই প্রথম না?
না, এর আগে একটা হয়েছিল যে আমার নানার আয়না রিলেট ঘটেছিল এবং আমার ঘরে অনেকদিন আয়না ছিল।
একটু করে জানো যদি একটু বলতেন তাহলে পরবর্তী ঘটনাটা বুঝতে সুবিধা হয়।
আমার নানা ভাই ওই এরিয়া এবং মোহাম্মদপুর এরিয়ার বেশ ভালো সদাগর লেভেল একজন লোক ছিলেন। তো উনি পুরনো আমাদের বাসায় একটা আয়না ছিল অনেকদিন, তো আয়নাটা অনেক অনেক বছর ধরেই আছে। যেহেতু পুরোনো জিনিস ছিল সেটাকে হঠাৎ করে আমি যখন আমার ঘরে লাগানোর ব্যবস্থা করি তো ওটাকে একটু ঠিকঠাক করতে যাই, যখন ওটা পার্ট খোলা হয় মানে পেছনে যেহেতু বেশ ভারী পাল্লা ছিল ঝোলানোর জন্য খোলা হয় তখনই বিভিন্ন প্রবলেম শুরু হয়। তো সেটা আমি নিয়ে নিয়ে দিই আমার কাজিনের কাছে, সেও সেম প্রবলেম ফেস করে। এইভাবেই মানে যার কাছে নিয়ে গিয়েছিল এভাবেই প্রবলেমগুলো হয়েছিল, মানে ছোটোখাটো করে মানে বেশ কিছু প্রবলেম ওটা একটা ছিল। এবং ওই ভয় থেকে আমার ঘর অনেকদিন আয়না ছিল না, যেটা হচ্ছে সেই আয়নার স্টোরিটা ছিল আমাদের বাসা আগে হতে
এবং সেই আয়না সরিয়ে দিতে হয়েছে।
হ্যাঁ, সরিয়ে দেওয়া হয়েছিল এবং লাস্ট কোথায় কি আপডেট ছিল সেটা আমরা জানতে পারিনি।
ওকে, তাহলে আমরা এখন ঘটনায় চলে যাই।
তো সেম ভাবে বাবা আমার বাবার কিছু পুরনো জিনিস কিনে বাতিক ছিল এবং মুখোশের কথা বললেন, মুখোশ না হলে এই ধরনের কোনো স্টাফ পুরনো জিনিস এবং আগেও কিনে নিয়ে আসে। তো আমার ম্যাট্রিক পরীক্ষা জাস্ট কিছুদিন আগে দিয়ে 2006-07 ঘটনা, উনি টেবিল কিছু দুটো টেবিল আমার স্টাডি রুমটা আলাদা করা হয় দুটো টেবিল আর একটা সিঙ্গেল বেড নিয়ে আসে পুরনো একদম কালো রঙের পুরনো অ্যান্টিক। তো দেখে আমি ভীষণ চটে যাই যে হঠাৎ এইরকম বড় বড় দেখা পা, একদম বেশ বড় বড়, এগুলো আনার কোনো অর্থই ছিল না। তো দুদিন দিন ফেলে রাখার পরে ওটাকে ঘরে নিয়ে যাওয়া হয় এবং আমি মোটামুটি ফ্রেশ ফ্রেশ করে ওটাতে যেদিন থেকে শো স্টার্ট করি আমার ঘুমের প্রবলেম শুরু হয়ে যায়। এমনি স্লিপিং ডিসঅর্ডার ছিল কিন্তু আমি তখন ঘুমোতে পারি না, অস্বস্তি হয়, পড়াশোনার অবস্থা খারাপ। তো বাবা বললো হয়তো বেড চেঞ্জ হয়েছে, ঘুম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটাকে একবারে প্রপারলি ঠিক করে নিই। তো ওভাবে কার্পেন্টার আনা হয়, টেবিল দুটো ঠিক করা হয়, হাইটে বেশ বড় ছিল ওগুলো, পায়ে কাটা হয়। এবং আমার বেডটার সামনে যেটা ছিল সেটা হচ্ছে উঁচু থাকে, মানে পুরোনো খাটগুলোর সামনে দিকটা উঁচু করা থাকে কিছু পড়ে না যাওয়ার মতো এরকম, ওটা কেটে ফেলার জন্য ওটা বাদ দেয়। যখন একবার কাটা হয়েছে যেহেতু এটাকে পুরোটা সেট আপ করতে হবে, খাটের ভেতরে মাঝে যে চালনিগুলো থাকে ওইটা যখন উঠানো হয় পুরোটা দেখা যায় যে একটা আলাদা আরেকটা কাঠ দিয়ে পুরোটা জোড়া, এটা নর্মালি থাকে না খাটে, যেহেতু সেটিং করতেই হবে ওইটাও খুলবে। খোলার পর সেটার ভেতরে একটা খুব পাতলা একটা বই পাওয়া যায়, বইটা পাশে সরাই রেখে কাজ করতে থাকে। যখন ওই পার্ট গুলো কাটা হয় লম্বা উঁচু যে পার্ট গুলো ওটার ভেতরে ফ্রেম করা খাঁজ কাটা একটা ফ্রেমের মধ্যে আংটি পাওয়া যায়, যে ছবিটা দিয়েছে
সেই
দামি কোনো কিছু না। কিন্তু এটা বাবা আংটি বা এই জিনিসগুলো বুঝতো, এটা দেখে উনি জিনিসগুলো সরাই ফেলে বইটা আর আংটিটা সরাই ফেলে। তোর খাট ঠিক হয়ে যায়, আমিও আমার মতো চলতে থাকি। কিন্তু সমস্যাটা যেটা হয় বাবা ফেস করতে থাকে, এখন আমাদের ফ্যামিলিতে আমরা নিজেরা দেখি যেটা যে বাবার বিজনেসে প্রবলেম হচ্ছে, বাবা জবের অফিসে প্রবলেম হচ্ছে, ফিজিক্যালি তো ইনজুর আছেই, ওনার প্রবলেমগুলো বেড়ে যায়। ফাইনালি যেটা হয় উনি স্বপ্নগুলোতে ওনার বেশি প্রবলেম হয়, যে ধরনের স্বপ্নগুলো দেখে সেটা মানে এই ধরনের ছিল যে স্বপ্নগুলো উনি দেখছে যে বাজে কিছু অনুষ্ঠানে ওনাকে কেউ একজন স্ট্রাক্ট করছে, লাইক মসজিদের সামনে বা চার রাস্তার মোড়ে কোন একটা কিছু জবাই করে সেটার ব্লাডটা ঢেলে দিয়ে আসতে হয়, অনেক চলার পথে রক্ত ছিটিয়ে দিয়ে আসতে হবে, বা কোনো মন্দিরের পাশে যে কোনো একটা কিছু করতে হবে, মানে এই ধরনের ছোটখাটো অনেক ইনস্ট্রাক্ট করে। বাট অ্যাজ এ মুসলিম আর অ্যাজ এ হিউম্যান ইউজুয়ালি এটা কেউ করবে না। তো বাবা জিনিসগুলো চেপে যায় এবং ওনার প্রবলেম হতে থাকে। এই কথাটা উনি আমাদের বাবার একটি ভাই ছিলেন দাদন কাকা, ওনার সাথে নর্মালি কথা বলে। তো বলার পরে উনি বলে আচ্ছা ভাই এটা অনেক সময় হয় যে প্লেস চেঞ্জ করলে বা ঠিক হয়ে যায়, আমি নিয়ে দেখি। উনি নিয়ে দেখার পরে যেটা হয় যে যেদিন বাবা ওনাকে জিনিসটা দিয়ে দেয় তার দু তিন দিনের মধ্যে বাবা স্ট্রোক করে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ঠিক আছে, কারণ তাকে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছিল সে সেগুলো ফলো করেন এবং হাত বদল হয়। ওকে, নর্মাল ঘটনা এখন পর্যন্ত নর্মাল। তো দেওয়ার পরে দাদন কাকা সেম স্বপ্নগুলো দেখতে থাকে, ওনার গ্যারেজ ছিল, রিক্সার গ্যারেজ ছিল এরকম। আর উনি যেটা লাস্ট মানে অনেক ছোটখাটো স্বপ্নগুলোর মধ্যে মানে কাছাকাছি একটা স্বপ্ন দেখে যে ওনার মেয়ের ঘরে বাচ্চা হয়েছে, সেই নাতিকে নাতির হাতে থেকে রক্ত, এক ফোঁটা রক্ত নিয়ে কোন একটা পুতুলের কপালে লাগাতে হবে,
আচ্ছা
এরকম। তো এটা তো উনি করবেই না, কারণ আমাদের মুসলিম হোক আর যেই হোক এই ধরনের মানে বাজে কাজগুলো কেউই অ্যালাউ করে না,
অ্যালাউ করে না, রাইট,
করবে না এটা। তো বাবার সাথে, বাবা যখন একটু সুস্থ হয়ে বাসায় আসে, বাবার সাথে কথাগুলো বলে, তো বাবা বলে যে আচ্ছা এই বিষয়টা নিয়ে এবার ভাবতে হবে, তো তুমি কি করতে চাচ্ছ? বললো আমি দেখি। আচ্ছা, বাবা বললো ঠিক আছে, আমরা তাহলে এটা নিয়ে পরে ডিসাইড করবো যে আমরা কি করবো। যেহেতু বাবা কিছুটা ঠিক সময় নেয়, এরপরে দাদন কাকা বাবার সাথে ডিসকাস না করে, ওনার গ্যারেজে একজন লোক আসতেন হিন্দু মতন, ওনার সাথে চাটা খেতে এসে ওনাকে আংটিটা হাত বদল করে, কথায় কথায় যেহেতু জিনিসটা একটু জানাজানি হয়, এরকম প্রবলেম হয়, হাত বদল করার সপ্তাহখানেক বা 15 দিনের মধ্যে ওনার সেই বাচ্চা, মেয়ের বাচ্চাটা মারা যায়। এখানেও সেকেন্ড ঘটনা হলো যে হাত বদল হলো, যারা তারা ইনস্ট্রাকশন মানলো না, এখানে আরেকজন আরেকটা ক্ষতি হলো, বড় ধরনের ক্ষতি হলো। তো সেই হিন্দু ভদ্রলোক নিয়ে যাওয়ার 1.5-2 মাস আর কোনো খবর নেই, কোনো খারাপ খবর নেই, সবকিছু ভালো চলছে। খোঁজ নেয় যে ভাই আপনার প্রপার্টিজ নিয়ে যে প্রবলেম ছিল সেগুলো, হ্যাঁ এগুলো সব সমাধান হয়ে গেছে, আমার জেঠু মারা গেছে, আমার বড়দা মারা গেছে। তো তখন বাবা এসে, চাচা এসে বাবার সাথে কথাটা বলে যে ভাই আমি তো আপনাকে না বলে আংটিটা আসলে সেই হিন্দু ভদ্রলোককে দিয়ে দিয়েছি। তো বাবা বলে তুমি এটা কেন করলে? তো তারপরে যেটা উনি বলে যে ঠিক আছে, তো উনার কোনো প্রবলেম হলো না, তবে উনার যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু কেটে গেল, অন্য কারোর ডেথ হচ্ছে, মানে অন্য কারোর ক্ষতি হচ্ছে, মানে সে হয়তো এই জিনিসগুলোতে কোনো খারাপ, মানে খারাপ কোনোভাবেই হয়তো সে জিনিসগুলো সাধন করছে, এটা নর্মাল ওয়েতে না হয়। তো তখন বাবা এবং সে দাদন কাকা মিলে যে বইটা পেয়েছিল, বই সেই বইতে না আপনার আরবি ফার্সি বা বাংলাতে নাই, এরকম একটা কোন একটা ভাষায় কিছু একটা লেখা ছিল পুরো বই জুড়ে ছাপানো প্রিন্টে লেখা, কিন্তু শেষ পাতায় মানে শেষ ডায়েরির যে শেষ অংশ এটাতে ছোট করে যা লেখা ছিল যতটুকু শুনেছি, যে আপনার একদম স্বচ্ছ সংস্কৃত ভাষায় মার্জিত ভাষায় লেখা যে কোনো গোস্বামী পরিবারের হাতে এই আংটিটা আর বইটা হচ্ছে সেই ফ্যামিলির। তো খাটটা করতে গেছে সেটা তো আমাদের পক্ষে জানা পসিবল হয়নি, মানে ওই ফ্যামিলি যিনি লিখেছেন সেটা তারও আগের, উনি হয়তো বা সেই জিনিসটা পেয়েছিলেন, মানে তার উত্তরসূরি কেউ, এবং ওই আংটিটা গাছ কাটতে গিয়ে ওনাদের ফার্নিচার, ওনাদের নিজেদের গাছ কেটে ফার্নিচার বানায়, গাছের গুড়ির মধ্যে জিনিসটা পাওয়া যায়, যে কোন একটা গাছের কোরের মাঝখানে, কোর যেটা আমরা বলি গাছের মধ্যখানে, এই কাঠের মধ্যেই এই জিনিসটা থাকে। তো হয়তো সে সেটা তার বাসায় রেখে যায় বা যাই হোক, কিন্তু ওই লোকটা তখন প্র্যাকটিস করে কি করে না আমি জানি না, উনি হয়তো ধারণা করে যে আমরা আমরা বুঝতে পেরেছি পরে, বা বাবা যেটা বলেছে যে বইটা আর জিনিসটাকে ডিসক্লোজ বন্ধ করে রাখাটাই মনে হয় বেটার হবে, যার ফলে, এবং ওটা যেহেতু ওনাদের দুজনের মাধ্যমে দেখলো যে হাত ঘোর বদল হওয়ার পরে ক্ষতি হচ্ছে, যার ফলে সে তার নিজের কাছেই রাখলো এবং বাট বন্ধ করে রাখলো। তো ওইভাবেই ছিল, এরপরে তো আবার ওপেন হলো। এটাও বলা হয় যে এই জিনিস ভিতরে কখনোই লুকায়িত থাকবে না, বা এইরকম ভাষায় কিছু একটা লেখা থাকে যেটা আবার উঠে আসবে, এটা হচ্ছে শেষ ওয়ার্ড, শেষ সেন্টেন্স ছিল যেটা। তো এরপর সেই হিন্দু ভদ্রলোকের কাছে বাবা বলে যে যে করেই হোক ওর কাছ থেকে নিয়ে আসতে হবে, কারণ ও ওর কার্য সিদ্ধি করছে ঠিক আছে, কিন্তু কারোর ক্ষতি হচ্ছে, এটা আমাকে নিয়ে আসতে হবে। তো দাদন কাকা অনেক কিছু করে ওনার কাছ থেকে জিনিসটা নিয়ে আসে, রিকোয়েস্টের পরে ইউজুয়ালি দিতে চায় না যেহেতু তার লাভ হচ্ছিল। সে নিয়ে আসার পর বাবা এবং কাকা ওনারা মিলে, যেহেতু ওনারও এখানে একটা বাচ্চা মারা গেছে, তো আসলে কারোরই এখন আর সেরকম ভয় জিনিসটা নেই, মাটিতে পুঁতে ফেলো ওনার গ্যারেজের পাশে একটা জায়গায়, যেখানে রিক্সা টিক্সা ঠিক করে পিছন সাইডে পুঁতে ফেলে আংটিটা। তো এরপরে যেটা হয় 2-3 দিন পরে বা সপ্তাহখানেক হবে, ওনাদের এক মিস্ত্রি থাকে, উনি অনেক পুরনো বিশ্বস্ত লোক, উনি এখানে কাজ করতে যেয়ে শাবলের মধ্যে আবার সে আংটিটা উঠে আসে। তো শাবলের মধ্যে যখন আংটিটা উঠে আসে, এবং যেহেতু সেই মিস্ত্রি ভদ্রলোক জানতেন এই আংটির ঘটনাটা, তো সাথে সাথে তার হাতে দিয়ে দেয়। এরপরে চাচা বাবা এবং ওরা ডিসাইড করে যে না আমাদের এটাকে এখন কি করতে পারে। এরপর সেই মিস্ত্রি ভদ্রলোক একটা সলিউশন বলে যে ভাই আমরা একটা কাজ করতে পারি, এটাকে আরেকটা সেম আংটি বানাই, যেহেতু আংটিটা ভেতরে ফেললেও প্রবলেম, যে এটাকে ঢেকে রাখছে বা মানে নষ্ট করার চেষ্টা করছে প্রবলেম হচ্ছে, আবার সরিয়ে দিলেও প্রবলেম হচ্ছে, আবার এটা যে ইনস্ট্রাক্ট দিচ্ছে সেটা আমাদের করা সম্ভব না, সেই আরেকটা আংটি বানানো হয়। বানিয়ে তারা যেটা ডিসাইড করে যে আমরা
এটা বাসার পেছনে ওনারা সিদ্ধান্ত নিয়ে বাসার পেছনে ওই আংটিটাকে দুটো আংটি একসাথে পুঁতে ফেলে। তাদের কি ধারণা যে যদি কিছু থেকে থাকে হয়তো তাকে কিছুটা হলেও মানে ডাইভার্ট করা যাবে, কোন একটা ডাইমেনশনে ফেলে দেওয়া যাবে যে কিছু আটকানো হয়েছে তো। এবং তাদের কাজ মোটামুটি ঠিক হয়, কিন্তু জিনিসটা ওই যেখানটাতে দেয় ওর মধ্যে আপনার প্রায় 8-9 মাসের মধ্যে আর কোনো প্রবলেম হয় না, কারো কিছু হয় না। তবে 8-9 মাস পর এখানটা একটা গাছের গাছ বের হয়, আস্তে আস্তে একজুড়ে গাছটা বড় হয়, গাছের চারা বের হয়, সেটা হচ্ছে আপনার নারকেল গাছ। তো ওটার নারকেল গাছ আমি যদি বলি না মানে না কেউ পুঁতে দিলে সেটা হয় না, কিন্তু নারকেল গাছটা এখানে হয়। এখন ওটা কাটার আসলে কারো শক্তি সাহস কোনটাই হয় না, যে দরকারও নেই। আর যেটা একটা অ্যাবান্ডেন্ট প্লেস মানে একটা বাড়ির সাইড কর্নারে ফেলেছি, হবেও না। গাছও বড় হচ্ছে এবং ওয়াল ভেদ করে ঘরের ভিতর দিয়ে গাছটা স্টিল এক্সিস্ট করছে, গাছটা এখনো আছে। তো গাছটা হওয়ার পর এখান থেকে বাসার পেছনের গেটে, দুটা গেট থাকে বাসায়, পেছনের গেটটা দিয়ে অনেকে বলে কাজে মেলা বলে কেউ চুল ধরে টেনেছে, থাপ্পড় দিয়েছে,
ছোটখাটো
ঘটনাগুলো এরকম বলে। তো যার ফলে ওদেরটা পুরোপুরি ওয়াল টেনে দেওয়া হয় এবং ওয়ালটা গাছটা না কেটে মানে এই বাড়ির সীমানায় অর্ধেক, ওই বাড়ির সীমানা অর্ধেক মানে বাঁকা হয়ে আপনারা দেখবেন এখনো পুরোনো কিছু এরিয়াতে গাছ কিন্তু কাটে না, বাড়ির ভেতর দিয়ে এরকম একটা গাছ হয়েছে। তো লাস্ট আপডেট পর্যন্ত যেটা হচ্ছে আমার আব্বু মারা গেছে, দাদুর কাকাও তো মারা গিয়ে পরে, আর গাছটা এখনো আছে। তবে গাছের যে যে বাড়ির সীমানায় পড়েছে ওই বাসাটা নিয়ে আর কি আপনার কেস চলছে, সম্ভবত ওদের পক্ষে রায় যাবে, কোনো কনস্ট্রাকশন বা বিল্ডার্সে দেওয়া হয়েছে। আবারও গাছটা কাটা পড়বে এবং আংটিটা আবারও বের হবে, কিন্তু পরবর্তীতে কার আসলে মানে বিপদ হবে বা কি হবে সেটা বলা মুশকিল। হ্যাঁ, আর যে আংটিটা ছবিটা দিয়েছি সেটা হচ্ছে দাদন কাকার ছেলের কাছে আছে, সেই কপি আংটিটা মানে যেটা করে রাখা হয়েছিল কবর দিয়ে, মানে এটা বলা হচ্ছে এটা অলওয়েজ অলওয়েজ লাইভ থাকবে। হ্যাঁ, গাছের মাধ্যমে হোক যেভাবেই হোক বের হয়ে আসবে,
বের হয়ে আসবেই,
হ্যাঁ বের হয়ে আসবে।
আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এস এম এস করেছেন রংপুর বয়, আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। সাইফুল আমাদেরকে এস এম এস করেছেন হলি ক্রিসেন্ট স্কুল বনশ্রী থেকে, এবং আজকে তার মন ভালো নেই। কাইয়ুম আমাদের মানিকগঞ্জ থেকে এস এম এস করেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে। এস কে আকাশ আমাদেরকে লিখেছেন যে স্টোরিটা ভালো ছিল, মানে অস্থির ছিল। আগে নিহা চট্টগ্রাম থেকে লিখেছেন যে আমাদের চট্টগ্রামের স্টেশনের কি অবস্থা, চট্টগ্রামে মাসুম রয়েছে এখন, আমি আই ডোন্ট নো মানে যে কি অবস্থা, বাট মাসুম জানে খুব ভালোভাবে। অভিজিৎ ভট্টাচার্য আমাদেরকে লিখেছেন ময়মনসিংহ থেকে, অপি আমাদেরকে লিখেছেন অপি শেখ রাজশাহী থেকে, এছাড়া আচ্ছা ফিজিক্সের কিছু বুঝি না বাট কাল এক্সাম, ফিজিক্স আর ভূত আসাম বাবা একদম দুটো দুই প্রান্তের জিনিস। নিউটন আমাকে এস এম এস করেছেন, আমি ভূত আসামের নিয়মিত লিসনার। হিমেল পান্ডে গুলশান দুই থেকে লিখেছেন, অনেকদিন পর জয়েন করলাম, ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি এখন থেকে রেগুলার পেয়ে যাবো। অর্ণব আমাদের লিখেছেন যে পাপ্রিয়াপুর গল্প বলার স্টাইলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি পাপ্রিয়াপুর পক্ষ থেকে আপনাকে অনেক থ্যাংকস জানাচ্ছি। এম ডি আজিম আমাদেরকে কুমিল্লা থেকে এস এম এস করছেন, আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে এস এম এস করছেন, বন্ধন আমাদেরকে এস এম এস করছেন, বিশা ময়মন সিং থেকে এস এম এস করেছেন, স্টোরিটা অসম ছিল সেটা জানিয়েছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন, লাস্ট week I missed Budapam acha because India chilen, oh my god apni app use korle ki to India theke shunte parten। আফরিন আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে বাবু, SMS করেছেন আমাদেরকে সিয়াম, যারা পারভেজ SMS করেছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিনের তো পড়লাম, আরও একবার SMS পাঠিয়েছেন। জ্যাকলিন আমাদের SMS পাঠিয়েছেন, SMS পাঠিয়েছেন আমাকে দেখতে পাচ্ছি সিয়াম আগারগাঁ থেকে, এছাড়াও আমি দেখতে পাচ্ছি মৃদুল আমাদের SMS পাঠিয়েছেন, মুগ্ধ SMS পাঠিয়েছেন ময়মনসিং থেকে। অলরাইট, আমরা চলে যাব পরবর্তী ঘটনা, তবে এটিতে ইমেল এবং ইমেলটা পড়ে আসতে চাই, আশা করছি ইমেলটাও আপনাদের অনেক 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 ভালো লাগবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি সুবর্ণা আক্তার, 2014 থেকে ভূত আসাম শুনছি। আমি ভূত এফএমের সকল শ্রোতাদের জন্য একটা ঘটনা পাঠালাম। এটা আমার সাথেই ঘটে যাওয়া। আমি বর্তমানে চাকরির জন্য ময়মনসিং এ আছি, তাই স্টুডিওতে এসে বলা আমার পক্ষে সম্ভব না। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। দিনটি 2013 সালের জানুয়ারি মাসের কোনো একদিন। সে সময় আমাদের বাসা ছিল মিরপুর সেনপাড়ায়। তখন প্রচন্ড ঠান্ডা। দুপুরের খাবার শেষে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা মাইকিং এর আওয়াজে আমার ঘুমটা হালকা ভেঙে গেল। আমি একটু সজাগ হয়ে মাইকিং এ কি বলছে তা শুনতে চাইলাম। আমি ভেবেছিলাম যে হয়তো কোনো বাচ্চা হারিয়ে গেছে আর সেটার জন্য মাইকিং চলছে, কিন্তু শুনলাম একজন লোক মারা গেছে এবং তার জানাজার নামাজের জন্য মানুষকে আহ্বান জানানো হচ্ছে। আমি একটু অবাক হলাম, কারণ সবসময় দেখেছি যে কেউ মারা গেলে এলাকার মসজিদে মাইকিং করে জানানো হয়, কিন্তু এখানে মৃত মানুষটার জানাজার নামাজের জন্য রাস্তায় মাইকিং চলছিল। আমি বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম মাইকিং এর আওয়াজটা দূর থেকে কাছে আসতে লাগলো। মনে হলো এবার আমার বাসার পাশ দিয়ে গেল আওয়াজটা। এরপর আবার দূরে চলে যেতে লাগলো। আমি আমার ছোট বোনকে মাইকিং এর কথাটা বলতেও ও বলল ও কোনো মাইকিং শুনতে পায়নি। আমি ব্যাপারটাকে নর্মাল ভাবে নিলাম। তখন বাজছিল বিকেল 4:30, আমার ক্লাস ছিল সন্ধ্যা 6:30, তাই একটু পরেই আমি ক্লাসের উদ্দেশ্যে বের হলাম। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে MBA করছিলাম। আমি ইউনিভার্সিটির নাম বলছি না। সপ্তাহে 3 দিন সন্ধ্যা 6:30 থেকে রাত 9 পর্যন্ত ক্লাস। সেদিন প্রচন্ড জ্যাম থাকার কারণে 6:30 বেশি বেজে গেল ইউনিভার্সিটি পৌঁছাতে। আমার এক ফ্রেন্ড SMS দিয়ে জানতে চাইলো আমি কোথায়। অ্যান্সার দিলাম। একটু পর আমি ইউনিভার্সিটিতে পৌঁছে গেলাম। আমার ক্লাস 207 রুমে। আমি আমার রুমের সামনে গিয়ে দেখলাম দরজাটা চাপানো। দরজায় ক্লাস টাইমে সাধারণত চাপানোই থাকে। আমি রুমে ঢুকবো বলে দরজাটা খুললাম এবং খুব অবাক হয়ে দেখতে পেলাম যে রুমের বাইরে যে রুমের সবকটা লাইট বন্ধ। আমি দরজার উপরে নাম্বার প্লেটটা আরো একবার দেখলাম, ঠিকই তো আছে, 207 রুম, এটাই তো। ভুল হওয়ার কোনো কারণ নেই। ভাবলাম আজ হয়তো অন্য কোথাও ক্লাস হচ্ছে। আমি 207 রুমে ঢুকে লাইট জ্বালালাম। ক্লাসে কোনো ব্যাগ বই খাতাও চোখে পড়লো না। আমি ফ্রেন্ডকে একটা SMS দিয়ে জানতে চাইলাম কত নম্বর রুমে ক্লাস হচ্ছে আজ। আর রুমে SMS এর অ্যান্সারের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। এর ভেতর 6-7 মিনিট পার হয়ে গেল। হঠাৎ মনে হলো SMS এর কোনো অ্যান্সার তো আসলো না। আমি আমার মোবাইলটা চেক করতে দেখলাম যে নেটওয়ার্ক নেই। আমার তখন মনে হলো এখানে বসে না থেকে অফিস রুমে খোঁজ নিলেই তো আমি জানতে পারতাম ক্লাস কোথায় হচ্ছে। রুম থেকে বের হলাম আর সাথে সাথেই SMS টা আসলো। আমার ফ্রেন্ড লিখেছে 207 রুম। আমি 207 রুমে তখন দাঁড়িয়ে পাশের রুমের নাম্বারটা দেখলাম 206। নিশ্চয়ই আমার ফ্রেন্ড আমার সাথে দুষ্টুমি করছে, এটাই ভাবলাম। আমি এটা দুষ্টুমি করার সময় না, তাই আমি খুব বিরক্তি নিয়ে অফিস রুমে গিয়ে জানতে চাইলাম ক্লাস কোথায় হচ্ছে। ওখান থেকে আমাকে জানানো হলো 207 রুমে। ততক্ষণে 7টারও বেশি বেজে গেছে। আমি আবার 207 রুমের সামনে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরে রুমের দরজাটা খুললাম আর এবারও আগের মতোই দেখলাম রুমের লাইট সব বন্ধ। আমি প্রচন্ড ভয় পেলাম আর থাকতে পারলাম না। ওখান থেকে আমি কমন রুমে চলে আসলাম। আমি কাউকে বলতে পারছিলাম না যে এটাই আমার ক্লাস, আমার ক্লাসই আমি খুঁজে পাচ্ছি না। একটা অবিশ্বাস আর ভয় মিশ্রিত অনুভূতি নিয়ে আমি আটটা বাজার জন্য অপেক্ষা করতে থাকলাম। 8টার সময় আমাদের 10 মিনিট ক্লাস ব্রেক থাকতো। ওই টাইমটায় ক্লাসের সবাই বাইরে আসতো। 8টায় আমি বাইরে দেখি ক্লাসের সবাই ইউনিভার্সিটির বাইরে চা খাচ্ছে। ওরা আমাকে জিজ্ঞেস করলো ক্লাসে যাওনি কেন। ওদের কিছু বললাম না। ব্রেক শেষে আমি আমার ফ্রেন্ড অন্যদের সাথে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার সবাই আমাকে খুব অবাক করে দিয়ে 207 রুমে ঢুকে গেল। অন্যদিনের মতো এই ক্লাসটা ছিল খুবই স্বাভাবিক, কিন্তু আমার কাছে সব অস্বাভাবিক মনে হচ্ছিল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেলাম। শুধু মনে হচ্ছিল যদি আরো কিছুক্ষণ থাকি তাহলে ইউনিভার্সিটিতে আমি আটকা পড়ে যাব। কেবলই মনে হচ্ছিল যে আমার মনে হয় পেছনের থেকে কেউ আমাকে ফলো করছে। সেদিন খুব জ্বর নিয়ে আমি বাসায় ফিরলাম। বিকেল থেকে যা যা ঘটেছে আমার মা বোনকে সব বললেও তারা বিশ্বাস করলো না। আমি আমার মা, আমার মা খুবই সাহসী মানুষ, বললো হয় তোমার ভুল হয়েছে, ঘরেই কদিন রেস্ট নিতে বললেন। এভাবেই কয়েকটা দিন পার হয়ে গেল। কিন্তু আমি জানতাম না তখনও আমার জন্য আরো কিছু অপেক্ষা করছিল। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল, রাত তখন 3:30। আমি শুনতে পেলাম একজন মানুষের জানাজার নামাজের জন্য খুব করুণ ভাবে ডাকা হচ্ছে। সেই ডাকটা সহ্য করার মতো, মানে সহ্য করার মতো সেই ডাকটা না, এবং মাইক নিয়ে আওয়াজ মানে এবং ডাকটা সহ্য করার মতো না। আমার পাশে ঘুমিয়ে থাকা আমার বোনকে জাগিয়ে তুললাম, কিন্তু ও কোনো মাইকিং এর আওয়াজ শুনতে পেল না। আমি তখনও সেই মাইকিং শুনতে পাচ্ছিলাম। পরে আরো কয়েকটা রাতও এভাবেই মাইকিং এর আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি খুব ভয় পেতাম, কিন্তু এই কথাগুলো বললেও কেউ বিশ্বাস করবে না ভেবে আর বলা হতো না। তো একদিন যথারীতি অনেক রাতে আমার ঘুম ভাঙল। মোবাইলে দেখলাম তখন রাত 3:30। দূর থেকে মাইকিং এর আওয়াজটা কাছে আসছিল, কেন যেন সেদিন আমার খুব কৌতূহল হলো কি হচ্ছে সেটা দেখার জন্য। আমি আমার রুম থেকে সাথে লাগোয়া বারান্দাতে চলে এলাম। আমি দোতলা বারান্দার থেকে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো মানুষ দূর থেকে হেঁটে আসছে। মানুষগুলো আরো কাছে আসার পর আমি কান্নার শব্দ শুনতে পেলাম। তাদের পোশাক সাধারণ মানুষের মতোই ছিল, সাথে একটা ভ্যানে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢাকা। একজন লোক সবার সামনে সেই সবাইকে জানাজার নামাজের জন্য ডাকছে। মানুষগুলো হাঁটতে হাঁটতে ঠিক আমাদের বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। এবার সবাই উপরে তাকালো, ঠিক আমার দিকে। আমার মনে হচ্ছিল আমার ঘরে ঢুকে যাওয়া উচিত, কিন্তু আমি পাচ্ছিলাম না। সামনে সেই লোকটাকে হাত দিয়ে ডাকতে লাগলো আমাকে। লোকটা হাত দিয়ে আমাকে ভ্যানে থাকা সাদা কাপড়টার দিকে কি যেন দেখালো। একজন সেই সাদা কাপড়টা সরিয়ে দিল। কাপড়টা সরাতে আমি যা দেখলাম তা আমি আর কোনোদিন দেখতে চাইবো না। আমি দেখতে পেলাম ভ্যানে আমার ছোট বোনটা শুয়ে আছে। এটা দেখে আমি খুব জোরে চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু কোনো শব্দ আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। আমি ওই অন্ধকার বারান্দাতে দাঁড়িয়ে থাকলাম, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতে থাকলাম, কিন্তু ভয়ে কি পড়ছিলাম তাও জানি না, নড়বার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম। একটু পর আমি সম্মিত ফিরে পেলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যা দেখছি সব ভুল। এমন সময় ঘর থেকে আমার ছোট বোনটা বারান্দায় আসলো, জানতে চাইলো আমি বারান্দায় কি করছি। ওকে দেখে আমি সাহস ফিরে পেলাম। ও আমার কাছে এসে রাস্তায় উঁকিয়ে দিয়ে বলল, কি যাবি না, ওই যে দেখ আমার লাশ, তুই যাবি না। কথাটা বলে সে খুব জোরে আমার হাতটা চেপে ধরলো। আমি কাউকে বোঝাতে পারবো না আমার অবস্থা তখন কেমন হয়েছিল, শুধু এটুকু বুঝতে পারছিলাম যে আমি জ্ঞান হারাচ্ছি। সকালে বাসার সবাই আমাকে বারান্দায় খুঁজে পায়। আমার হাতে একটা হাতের ছাপ জখমের মতো হয়েছিল। এবার সবাই আমার কথা গুরুত্ব দেয়। হুজুরের কাছ থেকে পানি পড়া দাবি জানা হয়, কিন্তু আমার এত আমার এতেও ভয় কাটছিল না। তাই এবার হুজুর তার পরিচিত একজন বড় হুজুর নিয়ে আসেন। উনি আমাদের বাসায় এসে সব পরীক্ষা করেন, কিন্তু কোনো কিছুই বের করতে পারেননি। তবে উনি আমাকে সন্ধ্যাবেলা একা থাকতে মানা করেন, নামাজ পড়তে বলেন, এবং বলেন অনেক রাতে খারাপ জিনিস চলাফেরা করে, তাই খুব বেশি কৌতূহল হলে এসব যেন না দেখি। উনি আমাকে 4টা লোহা দেন যেগুলো আমার খাটের পাশে রাখতে বলেন। এরপর আমি এমন আর ভয় পাইনি। আমি আজও জানি না আমি আসলে কেন এরকম দেখেছিলাম, এর কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি। আমি আমার বন্ধুদেরও আমার এই ঘটনাটা বলিনি, আজ ভূত এফএম পাঠালাম। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন খুব খুশি হব। আমি জীবনে ছোট ছোট আরো অনেক ঘটনা রয়েছে যেগুলো পরে জানাবো। আজ এ পর্যন্তই ভালো থাকবেন। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটা খুবই অদ্ভুত। এই বিষয় নিয়ে অনেক কথা হবে, তার আগে ছোট একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছির সাথে। আর এই মুহূর্তে আমার কাছে একটা খবর রয়েছে, সেই খবরটা আপনাদের একটু দিয়ে দিতে চাই। আর সেই খবরটি হচ্ছে যে আপনারা বিভিন্ন ইভেন্টে আমরা টেলিভিশনে দেখি, মানে আমাদের ঘটনা শুনে অনেক সময় গুজবাম্প হয় না, এখন গুজবাম্প হওয়ার মতো একটা খবর দিই। ধরুন যে আপনি সবকিছু সবকিছু যা দেখছেন সবকিছুই আপনার টিভিটা পাল্টে গেছে এবং আপনি সবকিছু দেখতে পাচ্ছেন একদম HD কোয়ালিটি, তাহলে কেমন লাগবে? মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে সেই টিভিটা রিয়েল ভিউ টিভি কানেকশনের কথা বলছি, ঝকঝকে পিকচার আর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, এবং এটাতে যে কেউ হ্যাপি না হয়ে পারবে না। পুরো এইচডি এবং কানেকশানে আপনি এই কানেকশান নিয়ে আপনি বদলে ফেলতে পারেন, সবকিছু দেখতে পারেন ঝকঝকে টকটকে, এবং আপনি অলিম্পিকের সবচেয়ে এক্সাইটিং সাঁতার জাম্প করার মোমেন্টগুলো এইচডিতে দেখতে পারবেন, এবং আপনার মানে এমন একটা অবস্থা হবে যেটা আপনি আগে কখনো এক্সপিরিয়েন্স করেননি, আপনার গুজবাম্প হতে বাধ্য। এবং আমার মনে হয় যে অবসর অবসর আপনি রিয়েল গিয়ার কানেকশান নিয়ে নিতে পারেন, এটা টিভি দেখার একটা নতুন এক্সপিরিয়েন্স দেবে আপনাকে, এবং মনে হবে যে আপনি সামনেই বসে দেখছেন, নিজের চোখে বসে দেখছেন, এরকম একটা এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় যে অবসর অবসর আমি সাজেস্ট করবো যে আপনি ট্রাই করে দেখতে পারেন। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের আবারও ঘটনায়, এবং একটু আগে আমরা একটা চমৎকার ঘটনা শুনছিলাম, তার আগে জানিয়ে দিই আমাদের সাথে কমিউনিকেট করতে হবে আমাদেরকে, যদি আপনারা এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is bhutfm@radio40.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনা, যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে সরাসরি আপনারা আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনাদের ঘটনা আপনারা আপনাদের মতো করে লিখেও পাঠাতে পারেন। আর আমাদের ফেসবুকের যে পেজ দুটো সেটাতে হচ্ছে, একটা হচ্ছে www.facebook.com/radio40 and www.facebook.com/bhutfm.rasel। আজকের যে আংটির ঘটনাটা আমরা প্রথম শুনলাম সেই আংটির ছবিটা আপনারা একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন, এবং আজকের মানে শুরুতেই দেখতে পাবেন আজকে যারা আমাদের এখানে পার্টিসিপেট করছেন তাদের ছবি। এবং আমি দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে অনেকেই কমেন্ট করছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে আবিদ যেমন লিখছেন আই লাভ ইউ ভুতাসম, আই লাভ ভুতাসম, এবং আমাদেরকে বিজয় কুমার সরকার লিখেছেন যে দুটো স্টোরি খুব ভালো ছিল। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে আলামিন এস এম এস করেছে এখানে লিখেছেন, এছাড়াও আমাদেরকে এখানে লিখেছেন দেখতে পাচ্ছি মনজারুল ইসলাম, AFAHM আফনান হোসেন, এছাড়াও আমাদের জাহিদুল, জনি, ফারহানা আহমেদ, তাহমিনা, তানজিনা, তানজিন নিশা, এছাড়াও সাজ্জাদ সহ নাহিদ, তারপরে দেখতে পাচ্ছি আবু শাকের সিদ্দিকি, স্বপ্নহীন আবিদ, এছাড়াও দেখতে পাচ্ছি হৃদয়, এছাড়াও দেখতে পাচ্ছি আমি এখানে পাপিয়া রহমান, এছাড়াও দেখতে পাচ্ছি জুনায়েদ আলম নাহিদ, এছাড়াও সাজিদ রিমন সহ আরও অনেকে আমাদের এখানে এস এম এস করছেন। দেখতে পাচ্ছি সার্ভার থেকে নীরু, আজকের স্টোরিগুলো জোস হচ্ছে হিনের লিখেছেন সিলেট থেকে, খুব ভালো লাগছে। মালিহা আমাদের সাথে আছেন গাজীপুর থেকে, মিশন আমাদের সাথে বাংলা বাজার গাজীপুর থেকে আমাদের সাথে রয়েছেন, এছাড়াও অনামিকা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রাহাত, ইমেলটা দারুণ ছিল লিখেছেন মেহেদি হাসান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, স্টোরিটা অসম লাগছে আমাদেরকে মিম লিখেছেন, আগের স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল, রিফাত মিরপুর থেকে আমাদের সাথে আছেন, সুপ্তি এবং অপূর্ব আছেন, নিয়াজ এবং দীপ্তি চিটাগং থেকে আমাদের সাথে রয়েছেন, সুমন রাজশাহী থেকে আছেন, সোহান জয়পুরহাট থেকে আছেন, আছেন আমাদের সাথে তানজির ঢাকা থেকে, রাতুল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন রতি, এছাড়াও আর আফিফ মিরপুর থেকে আছেন, বাঁধন আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, একটু আগে আমরা যে ঘটনাটা শুনলাম বেসিক্যালি সেই ঘটনাটা কি নিয়েছিল, সেই ঘটনাটাতে কোনো একটা কিছু ডাক শুনতে পান তাই না, এবং তারপরে তিনি যে দেখেন যে তার একটা জায়গায় মানে তার বোন মারা গেছেন এবং তার বোন মৃত অবস্থায় শুয়ে আছেন, এরকম একটা ঘটনা আমরা শুনেছিলাম তাই না। তো এর কাছাকাছি কিন্তু অন্য একটা ঘটনা আমাদের সঙ্গে এখানে প্রিয়া পু আছেন, যিনি যার একটা মানে খুব যন্ত্রণাদায়ক একটা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটাকে যন্ত্রণাদায়ক বলছি এই কারণে যে তিনি বুঝতে পারেন সামহাও, যে সামহাও তিনি উপলব্ধি করতে পারেন, সেন্স করতে পারেন কিছু কিছু জিনিস, যেমন কেউ মারা যাবার আগে তিনি টের পান, এটা রিলেটিভদের মতোই বেশি হয়, এবং মোটামুটি 90 দিন আগে তিনি জেনে ফেলেন এটা। তো এটা কীভাবে যেন জানতে পারেন এটা আল্লাহ তাআলা ভালো বলতে পারবেন, বাট যার আগে তিনি বিশেষ কোন ধরনের একটা স্বপ্ন দেখেন আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনি। বাপু বাপু আমাদের একটু বলবেন যে আপনি এই পর্যন্ত এই ঘটনা কতবার ঘটেছে আপনার জীবনে?
আচ্ছা, এটা আমার সাথে লাস্ট হচ্ছে যখন দেখেছি এটা মার্চে হয়, তার 90 ডেজ পরের একটা ঘটনা আমি বলছি, কিন্তু এটা আসলে এই নিয়ে তিনবার
হয়েছে।
হ্যাঁ, তিনবার হয়েছে। সিমিলার কিছু অন্য সময় অন্যান্য বিষয় হলে আমি হয়তো দেখি, বাট পরে গিয়ে অ্যাডজাস্ট করে কোনো ঘটনা হলো হয়তো বা দেখি, আমি এটা কোইন্সিডেন্স হিসেবে ধরে নিই। বাট ডেথ এটা কোইন্সিডেন্স কখনোই হতে পারে না। সেটা আমি বলছি যে আমার ফেসবুক স্ট্যাটাসে মার্চের 13 তারিখ বা 12 তারিখ একটা স্ট্যাটাস আছে, আমি আজকে আজকেই টাইমটা এক্সাক্ট খেয়াল করলাম। সেটা হচ্ছে হঠাৎ করে আমি আমার এমনি ঘুমোতে ঘুমোতে ফজরের পরে নামাজের পরে ঘুমানো হয়, কোন এক কারণে আমি আমি নর্মালি বলছি যে আমি দেখছি যে আমার হঠাৎ করে আমি যা চোখের সামনে আমার গেটে অনেকক্ষণ ধরে দুর্ধর শব্দ হচ্ছে। তো আমি ভাবলাম যে হয়তো আমি কোনো কারণে আমার ভুল হচ্ছে, ভালো করে কান পেতে দেখি যে হ্যাঁ আমার গেট আমাদের মেইন গেটটাতেই হচ্ছে, আমাদের ঘরের বা মেইন গেটটাতে। কলিং বেল থাকার পরে গেট পেটানোর কোনো অর্থ নেই 2:30-4টার দিকে। তো আমি অ্যাজ কিউরিয়াস গেলাম, যাওয়ার পরে আবারও সেই শব্দ আমি জিজ্ঞেস করলাম কে। আমি আমার ড্রয়িং রুমটাতে শুধু তখন একটা লাইট জ্বলছে পুরো ঘর অন্ধকার, আর আমি ডাইনিং এর কাছ পর্যন্ত গেছি, ওখান থেকে জিজ্ঞেস করেছি যে কে। আমাকে রেসপন্স করলো এখান থেকে যে একটু খুলনা গেটটা, মানে খুব অসুস্থ বা কাতর কণ্ঠে কেউ পাপড়ি একটু গেটটা খুল খুলনা এরকম বলছে। আমি তো মানে পুরো ভয় পেয়ে গেছি, মানে যেভাবে বলছে মানে কেউ মিনতি করছে বা এই ধরনের একটা কিছু। তো আমি দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না, তো বললাম যে কে। আবারও বললাম কে বা কেন, আমি কি শুধু কে বলেছি। আমার রেসপন্স কথা যে একজন অসুস্থ আমি রেখে যাব আবার নিয়ে যাব তো খুলনা গেটটা, এইটুকুই কথা। এবং ফোর তখন আমার পাশে বলছে যে না না খুলো না খুলো না। আমি হুড়মুড়িয়ে উঠে বসে দেখি যে এটা স্বপ্ন, ঠিক আছে স্বপ্ন। তখন ওই ঘড়িতে আমি দেখি যে একটা 30 বা 40 হবে, ইউজুয়ালি এটা আমি ঘুমাই না। তখন আমি সাথে সাথে একটা তো ঘুমের প্রশ্ন উঠে না, অত আর্লি তো হলে তো আর ইনসমনিয়া তাহলে প্রবলেম হতেই না। আমি একটা স্ট্যাটাস দিই নর্মালি, মানে আমার খুব ভয় হচ্ছে যে আমার আসলে
এই যে ভয়টা, এটা তো একটা স্বপ্ন ছিল যদিও ভয়ঙ্কর, মানে আপনার কাছে অস্বাভাবিক লাগলো কেন?
অস্বাভাবিক তো এরকম অনেক স্বপ্ন দেখি, বাট এই স্বপ্নটা আমার ঘরের গেটে, মানে আমার কাছে মনে হয় সবগুলো স্বপ্নে কিন্তু সবার মনে হয় যে আমার পাশেই হচ্ছে মানে আমার সাথেই হচ্ছে, আমি জানি না কেন হলো। আর ফেসবুক স্ট্যাটাস তো অনেক কিছু ভেরি করে না, বাট এটাকে আমি আমার ডায়েরি ভিজুয়াল ডায়েরি মনে করি, যার ফলে আমি জিনিসটা লিখি যে আমার খুব খারাপ লাগছে, খারাপ একটা ফিলিংস হচ্ছে আর আমার মনে হয় যে আমার কাছে কেউ মারা যাবে। এবং এই ফিলিংসটা তখনই হয় যখন সত্যি সত্যিই কেউ মরে। যেটা হয়েছে আমার খালামণি যখন মারা যায় 2010-এ, সেই ফিলিংসটা আমার হয়। এটা আমি আমার কাজিনের সাথে শেয়ার করেছিলাম, মাসিও বলেছি, আমার পুষ্পাবু প্রদাদের সাথে বলেছি। আর এর আগে হয় হচ্ছে আমার, এর পরে মাঝখানে হয় হচ্ছে আমার আম্মুর ঘটনাটা, আম্মু যখন মারা যায় তার আগে আমার, আমি হয়তো বা আম্মুরটা 2.5 মাসের মাথায় ঘটনাটা হয়। আম্মু অনেকদিন সিক ছিলেন, বাট ডিসেম্বরে আমি যখন স্বপ্নটা দেখি অক্টোবর বা সেপ্টেম্বরের লাস্টে, কিন্তু ডিসেম্বরের ঘটনাটা হয় আম্মু মারা যায়। তো এই ঘটনাটা হচ্ছে মার্চের 10 তারিখ বা 12 তারিখ স্ট্যাটাসটা আজকে আজকে দেখি যে আসলে টাইমিংটা দেখতে গেলাম যে টাইমিংটা কিরকম, 2.5 মাস থেকে 3 মাস মানে 90 দিন। আমার ছোট ফুপা রমজানে 13 জুন মারা যায়, এবং
মোটামুটি সময় হিসাব করলে ওই হিসাব ঠিক আছে
অ্যাজ ইট ইজ
একদম।
তো তখন জিনিসটা মাঝখানে আমার এই ঘটনাটা, যেহেতু আমি আগে মানে এমনি একটু করে বলেছিলাম যে আমার খুব খারাপ একটা ফিলিংস হয় যখন আম্মু মারা যায় সেকেন্ড টাইম হওয়ার পরে, তো আমি একটু এক্সপ্রেস করেছিলাম সেভাবে না। ভাবি আমাকে, আমাদের ফ্যামিলি, আমি নাম বলছি না, আমাকে বলছে যে আমাদের একটা ট্যুর ছিল, ভাইয়ের ট্যুরটা ক্যান্সেল করে যে যাবে কিনা, কারণ এত লং ড্রাইভ, চিরং একটা আমাদের প্রোগ্রাম ছিল, উনি একটু ভয় পাচ্ছিল যে আসলে যে এমন না
যে 2-3 দিনের
মধ্যেই হয় সেরকম। তারপরে এটাই আমার কাছে, আমি স্বপ্নটা স্বপ্ন এটা হতেই পারে যে 2-3 সেকেন্ডের ব্যাপার, আমরা যতটুকু জানি যে 3 সেকেন্ডের মধ্যে, কিন্তু স্বপ্নটা জিনিসগুলো আসলে অদ্ভুত। তাহলে আমার স্বপ্ন দেখার এই 3 মাসের মাথায় একদম জাস্ট 13 তারিখ বা এর মধ্যেই আমার ছোট ফুপা মারা যায়। হ্যাঁ, উনি অসুস্থ ছিলেন, আমি স্বপ্ন কিন্তু আমাকে এটা বলেছে যে একজন অসুস্থ কাউকে রাখবো কিন্তু নিয়ে যাবো, একটা আকুতি ভরা এরকম একটা মেসেজ ছিল, ছোট্ট একটা বিষয় কিন্তু জিনিসটা আমার কাছে পরে খুব হিট করে। এবং ভয়ে ফুয়াদ কয়েকদিন ওর ঘরে ঘুমাতে পারেনি, আমার ছোট ফুপা 5 তলায় ছিলেন আর আমরা 2 তলায়, ও আমি এক রুমে, মানে দুজন একসাথেই থেকেছি পুরো বাসায় একা।
ওকে, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো, আমাদের আবার ব্রেকে যেতে হবে। তবে তার আগে ছোট্ট একটা ইমেইল পড়ে ফেলি, ইমেইলটা খুব ইন্টারেস্টিং। আমাদের ইমেইল পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, তিনি লিখছেন, রাসেল ভাই জানি ভালো আছেন, আমি সিলেট থেকে রাজু বলছি, স্টুডিওতে আসতে পারবো না তাই ইমেইল করলাম। আচ্ছা, ইমেইলের আগে আমরা ছোট্ট করে একটা ঘটনা শুনে আসি, আপনি একটা ঘটনা বলবেন প্লিজ। হ্যাঁ, আমরা তারপরে সেকেন্ড একটা ঘটনার পরে আপনাদের আসলে ভালো ঘটনা আরো অনেকগুলো আছে, সেই জন্য একটু ওয়েট করতে হবে, একটু রাত জাগতে হবে, আজকে আমাদের সাথে থাকতে হবে, একটু কষ্ট করছি, ব্যাপারে সবসময় থাকেন। আর বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠাতে হবে, যাতে প্রতি সপ্তাহেই এরকম রক্ত হিম করা কিছু ঘটনা আপনাদের উপহার দিতে পারি। সেজন্য প্লিজ 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 আপনার কাছে যদি কোনো ঘটনা থাকে সেটা অবশ্যই এখনই পাঠিয়ে দিন আমাদের কাছে, bhutasam@radiofurti.fm এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। স্পেলিংটা বলে দিচ্ছি, bhutasam@radiofurti.fm radiofurti.fm এই অ্যাড্রেসে আপনি ঘটনা পাঠিয়ে দিতে পারেন, যে কোনো দিন যে কোনো সময় আপনার ইচ্ছে মতন। এবং অবশ্যই শুরুতে উল্লেখ করুন আপনার নাম এবং ঠিকানা, এবং আপনি স্টুডিওতে আসতে চান কিনা সেটাও জানিয়ে দিন আমাদেরকে। আর অবশ্যই অবশ্যই স্টুডিওতে যদি যারা আসতে চাইবেন স্পেশালি তাদেরকে বলছি, আপনারা আপনাদের ফোন নাম্বার লিখতে ভুলবেন না। চলে যাই ঘটনায়, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা।
ধন্যবাদ ফর, আমি ফর বলছি ভুলগুলি থেকে।
জি,
আমার ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ড জিতু ও দাদার আর কি স্টোরি। ওদের গ্রামটা ছিল হচ্ছে আপনার মানিকগঞ্জ এলাকায় আর কি, ওনার পাটুরিয়া সাইডের একটা আর কি ঘটনা চর এরিয়াতে। ওর দাদা ছিল হচ্ছে গ্রামের আর কি নাম করা একজন ওঝা, উনি জিন সাধনা করতো আর কি, গ্রামের সবাইকে আর কি উপকার করতো জিন টিন বস করে বজ্জিন। দেন সবসময় উনি কাজে যাওয়ার আগে বাড়িটা শক্ত করে মানে বেঁধে তারপরে উনি ওনার কাজে যেত। বাট হঠাৎ একদিন একটা তার ডাক আসে, মানে গ্রামের একটা গুরুত্বপূর্ণ একটা ব্যক্তির মেয়ের আর কি প্রবলেম হয় হঠাৎ হঠাৎ আর কি, মানে তাকে হয়তো জিনে আশেপাশে করে এই টাইপের কিছু। পরে উনি হঠাৎ করে তাড়াহুড়াতে, তখন প্রায় রাত 7-8টা বেজে যায়, তাড়াহুড়া করে উনি চলে যায় ওনার বাসায়, আর ওই ব্যক্তির বাসা চলে যায় গিয়ে উনি। আর হঠাৎ করে যেহেতু ওনার চলে যেতে হয় সেদিন আর কি, উনি ওনার বাড়িটা বেঁধে যেতে পারে না, যার ফলে উনি চলে যায়। যাওয়ার পরে ওই দিনটার সাথে আর কি উনি পদিনটাকে বসে আনতে পারে এবং উনি জায়গার থেকে কোনো রকমে সেই যাত্রা থেকে সেই মেয়েটাকে মুক্ত করে। দিনটা যাওয়ার আগে ওনাকে বলে যায় যে আমি গেলাম তোর বাসায়, ঠিক আছে তুই তো থাকতে দিলি না, আমি গেলাম, জাস্ট এই মেসেজটুকু দেয়। দিয়ে তারপরে ওই ওঝাটা তো উনি তো জানেই যে উনি ওনার মানে বাসাটা সবসময় বেঁধে রেখে আসে যাতে কোনো খারাপ কিছু বাসায় না ঢুকতে পারে। এবং বাসায় উনি এরকমও বলে দিয়ে যায় আর কি, ওনার বাসায় যখন কাছে যায় তার আগে বলে দেওয়া যায় যে আমি যতক্ষণ বাসায় না আসবো ততক্ষণ তো বাসার থেকে বের হবা না, আর হচ্ছে বাসা তো বেঁধে রেখে গেলাম। দেন সেদিন তো আর সে বেঁধে রেখে যায় না, উনি বলে যে না তুই কি করবি করিস, দিনটাকে বলে। দিনটার সাথে সাথে উনার বেশ ধরে বাসা চলে আসে, আর হচ্ছে উনি যখন অন দা ওয়েতে থাকে তখন উনি মনে করে যে ওনার বাসাটা তো সেদিন উনি তারপরে না বেঁধে চলে আসছে। তারপর বাসায় আসার পরে যেহেতু আর বাসার লোকজনও জানে যে বাসাটা উনি বেঁধে রেখে যায়, তো উনি একমাত্র উনি ঢুকতে পারে পারবে বাসায়, বাদে কিছু ঢুকতে পারবে না বাসায়। তো ওনার ওয়াইফকে এসে বলে যে আমাকে একটু পানি দাও, আমি একটু ফ্রেশ হব। ফ্রেশ হব বলাতে ওনার ওয়াইফ আসে, এসে পানি দেয়। পানি দেওয়ার পরে দেখে যে উনি ঠিকই পানি নেয়, নেওয়ার পরে মানে দিনটা ওনার বেশি আসে। আসার পরে কি করে, উনি তো সবসময় ওয়াশরুমের দিকে যায় মানে ফ্রেশ হওয়ার জন্য, উনি মানে পিছনে ক্ষেতের দিকে আর কি উনি যেতে থাকে। তখন ওনার বউটা বুঝে যে না কোনো একটা প্রবলেম আছে, কারণ কারণ সবসময় উনি ফ্রেশ হয়ে ঘরে ঢুকে উনি উদিয়ে কেন যাচ্ছে পাত্রটা নিয়ে পানির। পরে এটা মনে করে উনি দৌড়ায় পিছনে চলে আসতে থাকে, ওনার হাতের মানে লণ্ঠনটা নিভে যায়। আর হচ্ছে উনি ঘরে ঢুকার আগে ওনাকে টান দিয়ে নিয়ে বাসার পাশের পুকুরটাতে মানে ডুবাতে থাকে, আর উনি যখন ডুবাতে থাকে তখন মানে চিৎকার করে একবার ওনার মেয়েকে ডাকার মানে সুযোগ পায়, যার ফলে ওনার মেয়ে আর মেয়ে যেন দৌড়ায় গিয়ে ওনাকে দেখে যে উনি মানে সাঁতরাতে পারছেন আর কি, ডুবে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওনাকে ডুবাচ্ছিল। পরে উনি ওনাকে গিয়ে আনতে আনতে উনি ওইখানে অজ্ঞান হয়ে যায়। বাসায় আসার পরে এতক্ষণে চলে আসে ওনার হাজব্যান্ড, ওঝাটা চলে আসে ওর মানে ফ্রেন্ডের দাদা চলে আসে। এইসব কাহিনী দেখে উনি কোনোরকম তার বউকে আর কি রেস্কিউ করতে মানে সক্ষম হয়। তারপরে তারপরেও ওনার আর কি কিছু কিছু মানে যেহেতু এত বড় একটা ধকল ওনার উপর দিয়ে গেছে, উনি তারপরও একটু মানে অন্য মনস্ক হয়ে যায়, মানে পাগল পাগল হয়ে যায় আর কি, মানে স্বাভাবিক জীবন আর ফিরে আসতে পারে না। দেন কিছুদিন পরে ওনার হঠাৎ করে আর কি ওনার মেয়ে আর কি সকালবেলা রাতের বেলা আর কি খুঁজে পায় না কোথাও, ঘুমে তিন চার দিন পরে আর কি ঘুমের থেকে উঠে দেখে যে ওনার মেয়ে নাই ঘরে। দেন কিছু সব জায়গায় খোঁজার পরে ওনাদের বাসার পাশে যে ল্যাট্রিনটা ছিল ওটাতে গিয়ে দেখে যে ওনার মানে মেয়ের মাথাটা ল্যাট্রিনের আর কি কোমরের মধ্যে ঢুকানো আর হচ্ছে বডিটা বাইরে খাড়া অবস্থায় পড়ে আছে। দেন ওদিক থেকে তা উঠায় এবং ওঠাটা বুঝতে পারে, সবাই দেখে গ্রামের যে এরকম একটা প্রবলেম হচ্ছে ওনাদের বাসায়, ওই বুঝতে পারে। পরে কোন রকমের মেয়েটার আর কি সৎকার কাজ করে, কবর টবর দেয়, তারপরে তেমন কিছু থাকে না। তারপরে কিছুদিন আর কি ওই মেয়েটার আর কি ওই যেখানে ল্যাটিনের কাজটা হয়েছিল, মানে উনি মেয়েটা আর কি মারা গিয়েছিল, ওদিক থেকে মাঝে মধ্যেই শোনার পরে আত্মনার আর কি বেশি আসতো কান্নার। দেন তখন তারপরে আর হচ্ছে ওই ওধাটা স্বপ্ন দেখতে থাকে যে আমি তোর প্রতিশোধ নিব বা তোর ফ্যামিলির কাউকে বাঁচতে দিব না। দেন ওনার তারপরে ওনার ওয়াইফ তো একটু এরকম অন্য মানুষকে হয়েই থাকে। কিছুদিন পরে দু তিন মাস পরে আপনার পুকুরে হঠাৎ করে দুপুরবেলা উনি আর কি গোসল করতে যায় পুকুরে এবং বলে যায় যে আমি একটু গেলাম একটু সাওয়ার নিয়ে আসি আর কি গোসল করে আসি, এরকম কিছু একটা বলে যায়। তারপরে বাসার লোকজন আর কি অপেক্ষা করতে থাকে, দেখে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ধরে উনি আসে না। তারপর আর কি সবাই খোঁজাখুঁজির পরে ওই পুকুরের আশেপাশে গিয়ে দেখে যে পুকুরের পাশ ঘেসে আর কি একটা পা দেখা যাচ্ছে, আর হচ্ছে আর যখন আনতে যায় ওনার কি ওইখান থেকে গিয়ে দেখে যে ওনার মাথাটা ওই মাটির মধ্যে ঢুকানো আর শরীরটা ভাসতেছে পানিতে। তারপরে আর কিছু হয় না, ওই দিক থেকে নিয়ে এসে ওনাকে কবর দেওয়া হয়। আর তারপরে আর ফ্যামিলিতে তার আর কেউ বাঁচে না। তার 8-10 বছর পরে ওই ওঝা যে মানে দাদাটা উনি মারা যায়। মারা যাওয়ার পরে ওনাদের বাসায় তেমন আর কেউ কিছু দেখে না, বাট হচ্ছে মানে হঠাৎ করে মানে প্রায়ই দেখা যায় যে কেউ বাসায় বসে আছে বা হচ্ছে হাঁটতেছে। বাট এটা কি ওই মানে পুরাতন ওই আত্মাটা অতৃপ্ত আত্মা বা দিনটা না হচ্ছে ওর দাদাই ওনাদের সেভ করার জন্য বাসায় থাকে, এটা আর কি কেউ জানে না।
থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট বিরতি যাবো, বিরতির পর আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর ইওর ফুড অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুড। Yes, you are listening to Radio Food Kit 8.0 FM, and at night comes alive with the cramming form. আমি আসল আছি, সাথে আমার সাথে রয়েছে আজকের অতিথিরা, অ্যান্ড একটার পর একটা দারুণ দারুণ ঘটনা আমরা শুনছি। আবার আমরা ঘটনায় ফিরে যাবো, আমাদের নতুন একজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, যিনি খুব অদ্ভুত ধরনের একটা ঘটনা বলবেন, এবং তারপরে আমরা আপাতত চলে যাবো পাপড়িয়াপুর কাছে। আর একটা ঘটনা তিনি নিয়ে এসেছেন সেই ঘটনাটা শুনতে, একটা ইমেল আছে সেই ইমেলও আমরা পড়বো, আরও দুজন নতুন অতিথি আছেন তাদের ঘটনা আমরা শুনবো। সো অনেক অনেক ঘটনা, অনেক জাগতে হবে আজকে। সো আশা করছি পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং আমি চেষ্টা করবো যে আপনাকে কতটা আপনি এনজয় করতে পারেন, আপনি যেন 100% এনজয় করতে পারেন সেটা নিশ্চিত করতে। আমাদের যে ফেসবুকের যে পেজটা রয়েছে, ফুর্তির যে পেজটা, সেখানে দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম লিখন আমাদের সঙ্গে আছেন, আব্দুস সবুর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রিজওয়ান সিদ্দিকী, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শ্রাবণ আহমেদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনুরুদ্ধ মণ্ডল, আমাদের সঙ্গে আছেন এম ডি রায়হান খান, ইব্রাহিম খলিল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়হান খান, আচ্ছা আমাদের সঙ্গে আছে দেখতে পাচ্ছি সুলতান, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফয়সাল আহমেদ সুমন, এছাড়াও নওশিন জুই আমাদের সাথে আছেন, আশিক আছেন আমাদের সাথে, সাইফুল আরিফিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আকরাম হুসেইন, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন কোন একজন লিখেছেন দেশের বাইরে থেকে ড্রাইভিং অ্যান্ড লিসনিং টু ভূত আসাম, ছবি সহ পাঠিয়েছেন, নামটা আমি পড়তে পারছি না কারণ নামটা আরবিতে লেখা, হয়তো দেশের বাইরে আছেন আপনি নাকি আমি ঠিক বুঝতে পারছি, চট্টগ্রাম দেখাচ্ছে এখানে। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি শাহ ফয়জুল কবির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি নোবেল, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি কাজী সানবীর, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মহসিন ইমন সহ আরো 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 অনেকে। তো যাই হোক, আমাদের সঙ্গে অনেকেই আছেন, এবং আমি যেটা করতে চাই এখন সেটা হচ্ছে যে এখন এখানে ভাই আপনি যিনি আছেন আমি দেখতে পাচ্ছি যে ড্রাইভিং করছেন, আপনার নামটা আমি অবশ্যই যে জবর ছাড়া আমি পড়তে পারলাম না, পাই না বলে আপনার নামটা পড়তে পারছি না, বাট আপনি আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রাইভিং করতে করতে ভোটের সময়টা আমার মনে হয় যে খুব একটা ভালো আইডিয়া না, সেটা না করলে বেটার, এবং গাড়িটা পার্ক করে নিতে পারেন অথবা গন্তব্যে পৌঁছিয়ে তারপরে আপনি শুনতে পারেন ভোটের। আচ্ছা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সরাসরি ঘটনায় চলে যেতে পারি, এবং আমাদের কিছু আমাদের রেগুলার SMS অনেকে পাঠিয়েছেন, অনামিকা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মৃদুল রহমান কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে আছেন, ফাফা চট্টগ্রাম থেকে আছেন, হিল্লাল আমাদের সঙ্গে আছেন, হাসিব হাওলাদার আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আব্দুর রৌফ চাপাই থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন নীরব মিরপুর থেকে, সাভার আমাদের সাথে রয়েছেন, সাভার থেকে নীরু, আগে আপনার নাম তারপরে জায়গার নাম বলবেন, নাহলে যে এরকম উল্টা পাল্টা হয়ে যাবে, আদনান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইফাত হোসাইন হাজারিবাগ ঢাকা থেকে, অরলিমা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আজিম, এছাড়াও আনিকা জিলান সহ আরো অনেকে আমাদের সাথে রয়েছেন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। চলে আসছি আমাদের পরবর্তী দিকে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
থ্যাংক ইউ আসু ভাই, আমি জয় বৈশাল থেকে আসছি, এবার ইন্টার এক্সাম দিয়েছি, বর্তমানে আমি ঢাকায় ভার্সিটি কোচিং করতেছি।
ওকে,
দুবছর আগে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, তো ক্লাস অফ ক্লান খাওয়ার অভ্যাসটা খুব বেশি ছিল, তার জন্য রাত জেগে যে ক্লাস অফ ক্লান খেলতাম। তো এমনই একদিন এক রাতে 2:30 থেকে 3 মতো বাজে, তো নেক্সট দিন পড়া ছিল, কোচিং ছিল, তার জন্য আমি রাতে ঘুমানো ট্রাই করবো, এই জন্য ফোনটা চার্জে দিয়ে বাথরুমে গেলাম ঘুমানো প্রস্তুতি নেবো। তাই বাথরুম থেকে বের হওয়ার পরেই কাহিনীটা শুরু হলো, আমার রুমে জানলা খোলা ছিল অ্যাজ ইউজুয়াল, ফ্যান তখন ছাড়ার দরকার ছিল না, বিকজ তেমন একটা গরম ছিল না, তো দরজাটা খুলে যখন ভিতরে ঢুকলাম মনে হলো যেন একটা রেফ্রিজারেটরের মধ্যে আমি ঢুকছি, ফ্রিজের মতো ঠান্ডা আবহাওয়া ঘিরে গেছে, যখন ছিল ভালো তার জন্য রুমটা ভালো মতো দেখা যেত। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো যেটা আমি রুমে ঢোকার সাথে সাথে দেখলাম, আমার বেডে একজন শুয়ে আছে এবং ফোন টিপতেছে, ফোনের আলোটা ফেসটা সম্পূর্ণ ঠিকভাবে দেখা যাচ্ছিল, তাকে গিয়ে দেখলাম ফেসটা আর কারো না, আমারই।
আপনারই
ফেস? হ্যাঁ আমার ফেস, টোটালি আমার ফিগার, আমার ড্রেস আপ, সে শুয়ে শুয়ে ফোন টিপতেছে। তো দেখে আটকে উঠি বা চিৎকার করতে পারি না, জায়গায় দাঁড়িয়েছিলাম, এমনকি সেও আমাকে দেখে, আমি তাকে যেভাবে তাকিয়ে দিচ্ছি সে আমাকে দেখতে হবে সেভাবে তাকিয়ে আছে, সে সাথে সাথে উঠে পড়ে এবং অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে কে তুমি, আমি তখন কোনো অ্যান্সার দিতে পারিনি, সে সাথে সাথে তারা চিৎকার দিয়ে ওঠে, তবে নিজের চিৎকার দিয়ে এতটা ভয়ঙ্কর আমি আগে কোনোদিন দেখিনি, বুঝতেও পারিনি, আমিও চিৎকার দিয়ে উঠি, সাথে সাথে বাসার সবাই ঘুম থেকে উঠে যায়, মা দৌড়ে আসে রুমে, দৌড়ে এসে কুয়ের জিনিসটা হলো সে দৌড়ে এসে তারা তো আমার কাছে আসলো না, মানে আমি ইনভিজিবল ছিলাম, তারা দৌড়ে সেই ক্রিকেটের কাছে যেয়ে বললো কি হয়েছে বাবা চিৎকে করছিস কেন, তো জাস্ট কোনো কিছু বলার শক্তি ছিল না, তাকেই রইলাম, সে জাস্ট আমার দিকে পয়েন্ট করে বললো যে কে ও কে, সাথে সাথে আমি নোটিস করলাম যে আমি সেন্সলেস হয়ে আছি, এক কথা সেন্সলেস হয়ে গেলাম, তো জ্ঞান যখন ছিল তখন আমি জোনাকি বা জিজি পোকার ডাক শুনতে পারছিলাম, তখন চোখ মিলাম, চোখ মিলে দেখলাম আমি খোলা আকাশের নিচে, আগে বলছি আমি বরিশালে থাকি, বরিশালের শ্মশানঘাটটা যারা দেখেছেন তারা বলছিলাম যে অনেক বড় একটা এরিয়া নিয়ে শ্মশানঘাটটা, এবং অসংখ্য জায়গায় সমাধি আছে, আর হিন্দুদের সমাধি হয় ছোট আকারে বাট একটা স্ট্রাকচার করা হয় যেটা 8 থেকে 10 ফিটের মতো বেশি উঁচু করে।
আচ্ছা আচ্ছা
আচ্ছা, ওখানে আমার জ্ঞান ফিরল, তো হালকা কাদা কাদা টাইপের মাটির উপর আমি শুয়েছিলাম, তো উঠে দাঁড়ালাম দেখলাম যে আমার সামনে একটা সমাধি করা, শুদ্ধ করা হয়েছে, সিমেন্টটা শুকায়নি, তাতে একটা নেম প্লেট দেওয়া থাকে যেটা তার সমাধি তার নাম লেখা থাকে, তার মা তার নাম পিতার নাম এবং তার জন্মসাল মৃত্যুসাল দেওয়া থাকে, তো আগে জ্যোৎস্না আলো ছিল ভালো, তাই নেম প্লেটটা খুব উজ্জ্বলভাবে দেখা যাচ্ছিল, আমি নেম প্লেটের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম যে নেম প্লেট দিয়ে আমারই নাম লেখা এবং আমার বাবার নাম, আমার মার নাম, আমার জন্মসাল এবং আমার মৃত্যুসালটা ছিল 2014, যেটা 2 বছর আগের, তখন 2014 চলছিল।
আচ্ছা,
সাথে সাথে আমার বডিটা প্যারালাইজের মতো হয়ে যায়, আমার
খুবই স্বাভাবিক,
বডিতে কোনো কন্ট্রোল থাকে না, আমি জাস্ট মাটিতে পড়ে যাই, বাট সেন্সলেস হয় না, আমার চোখ খোলা থাকে। কতক্ষণ পড়েছিলাম এভাবে আমি জানি না, কোনো চিন্তা ভাবনা করার মতো এনার্জি ছিল না, আমি জাস্ট তাকিয়েছিলাম। অনেকক্ষণ পর বডিতে যখন আবার এনার্জি ফিরে পাই, আমি একটা চিন্তা করলাম যে এখান থেকে তো আমি আমার বাসা চিনি, আমার বাসা ওখান থেকে হায়েস্ট হলে 1.5 কিলোমিটার দূরে হবে, যেটা হেঁটে গেলে 2 ঘন্টার মতো লাগতে পারে।
আচ্ছা,
বরিশালের শাসনঘাটটা যারা গেছেন তারা জানেন যে শাসনঘাটটা অনেক পেঁচানো রাস্তা আছে, যেটা গুলিয়ে যাওয়া খুবই স্বাভাবিক। আমি ওখানে হায়েস্ট হলে 2 বা 1 বার গিয়েছিলাম, আমি ঠিক মতো চিনতাম না রাস্তা, আমি সরাসরি উঠে যত শক্তি আছিল দৌড় দিলাম, একটা দৌড়ে আমি কিভাবে বের হয়েছি আমি জানি না, আমার হাত পা মাটিতে কেটে কেটে গেছে তাও আমার খেয়াল ছিল না। শ্মশানঘাট থেকে বের হয়ে গেট পার হয়ে আমি দৌড় দিলাম বাসার উদ্দেশ্যে। তো ওখান থেকে বের হয়ে পটুয়াখালী থেকে, পটুয়াখালী আর ঢাকার একটা হাইওয়ে আছে যেটা দিয়ে অলওয়েজ নাইট ক্রস যায়, আমি সেই রাস্তা ধরে যাচ্ছিলাম যাতে কোনো গাড়ি ঘুড়ি কিছু দেখতে পাই।
আচ্ছা,
বাট মনে হচ্ছিল যেন টাইমটা স্টপ হয়ে আসলো, কোনো কিছু কোনো একটা কুকুর মানে রিক্সা নেই, একটা গাড়ি নেই, একটা বাস নেই, তো অনেকক্ষণ হাঁটতে থাকলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে যাবে, বাট আমার পথ শেষ হতে ছিল না, যেখানে 2 ঘন্টা লাগতো তাও। যদি একটা জিনিসে ভাবতেছিলাম আমি কার কুকুর দেখলাম আর রুমেও কি দেখলাম, আমি এখানে কেমনে আসলাম, কত দূর যাওয়ার পরে আমি একটা কুকুর দেখতে পাই একটু দূরে একটা দোকানের পারে। কুকুরটা আমাকে দেখে খুব জোরে চিৎকার করা শুরু করলো, মানে কুকুর যেভাবে ডাকে খুব জোরে ডাকাডাকি শুরু করলো, বাট মনে করেছিল কুকুরটা তার জায়গা থেকে এক পা নড়েনি, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। আমি তাই থেকে আরো জোরে জোরে হেঁটে সামনে গেলাম, তো এক পর্যায়ে ভোর হয়ে যাওয়ার পালা, এতক্ষণ হেঁটেছি বাট টাইমটা স্টপ হয়ে আছে, বাসার সামনে গেলাম। অনেকক্ষণ পর যে বাসার কলিং বেল, মানে আমাদের বাসার গেটটা অ্যাকচুয়ালি ছোট তাই ওখানে দাঁড়ানোর দরকার হয় না, নিচেই সব কলিং বেল আছে, বাসে যে আমার বাসার কলিং বেলটা বাজাতে থাকি অনেকক্ষণ, 10-15 মিনিট আধা ঘন্টা ধরে কলিং বেল বাজাতে থাকি, কেউ অ্যান্সার দেয় না। একটা জায়গায় বাসার প্রত্যেকটা ফ্ল্যাটের কলিং বেল বাজায়, তারপর কেউ অ্যান্সার দেয় না, হতাশ হয়ে গেটের পাশে আমি বসে থাকি। তো কিছুক্ষণ পর কিছু মানুষ হেঁটে আসার আওয়াজ পাই, সাথে সাথে উঠে দাঁড়াই, উঠে দাঁড়িয়ে মানুষগুলো যখন কাছে আসে, জ্যোৎস্নার আলো ছিল, ল্যাম্পপোস্টটা জ্বলতো না রাস্তায়, জ্যোৎস্নার আলোতে আর বাসার বিল্ডিং এর লাইটে স্পষ্ট দেখতে পাই আমার মা, আমার বড় ভাই এবং সেই আমার রূপধারী সেই ফিগারটা।
ও মাই গড,
বাসার দিকে আসতেছে, তাদের হাতে অনেক ব্যাগ,
মানে আপনার সামনে দিয়েই তারা আপনার বাসায় আসছে,
আমার বাসায় আসছে, তাদের হাতে অনেকগুলো ব্যাগ, মনে হয় যেন শপিং করে আসছে। আমার মা আমার ভাই আমাকে নোটিস করেনি, ওই ইনভিজিবল ছিলাম তাদের সামনে আমি, আর ওই ফিগারটা আবার আমাকে দেখে অবাক হয়ে থাকে,
মানে আপনি ওটা,
আমি ওইটা, ও আমাকে দেখতেছে আমি ওকে দেখতেছি, তাকে দেখে ও হাত থেকে ব্যাগ বের করে গেছে, আবার ও চিৎকার দিয়ে উঠলো,
সে চমকে উঠছে আপনাকে দেখে।
হ্যাঁ,
আচ্ছা,
ভয়ঙ্কর ভাবে সে চিৎকার দিয়ে উঠলো, মা আবার দৌড়ে গেল ওর কাছে, ও বললো আবার আমাকে পয়েন্ট করে বললো ওকে, জাস্ট একটা কথা বলেছিল ওকে। এবার আর আমার দাঁড়িয়ে থাকার মতো আর কোনো এনার্জি ছিল না,
স্বাভাবিক
আমি সেন্সলেস হয়ে পড়লাম ওখানে। পরে যখন জ্ঞান ছিল, যখন আমি আমার রুমে, তখন দিনের আলো ছিল, স্বস্তি ফিল করলাম জ্ঞান ফেরার পরে, পাশে মা ছিল, তখন মা কিছু জিজ্ঞেস করেনি, সুস্থ হওয়ার পরে তারপর সে জিজ্ঞেস করে যে তোর কি হয়েছিল। আমি অ্যাকচুয়ালি আগে জানতেছি যে আমার কি হয়েছিল, তোমরা আমাকে কোথায় পেয়েছো, তখন সে বলল তার ভোরবেলা ওঠার একটা অভ্যাস আছে, সে 6টার সময় ঘুম থেকে উঠে যায়, উঠে আমার রুমে আসে, রুমে এসে জানলা দরজা সবগুলো খুলে দেয়, সকাল আমার পড়া থাকে যাতে আমাকে ঘুম থেকে উঠাতে পারে। তো অ্যাজ ইউজুয়াল সেদিনও আমার রুমে আসলো, এসে আমাকে রুমে পায় নাই, মনে করছে বাথরুমে, বাথরুমে ছিলাম না, আমার ফোনটা দেওয়া ছিল চার্জে, তাই ফোন দিয়েও পায় না, বাসার দরজা ভিতর থেকে লাগানো ছিল যেভাবে লাগিয়ে দেয় রাতের বেলা। তো এক পর্যায়ে পাশের বাসার এক আঙ্কেল যে ভোরবেলা অফিসে যায়, সেই আমাদের বিল্ডিং এ সবার আগে বের হয়, সে বাসা থেকে বের হওয়ার সময় দেখছে গেট ভিতর থেকে তালা মারা, গেটের ওপারে আমি পড়ে আছি ব্লিডিং অবস্থায়, হাত পা কেটে গেছে, ব্লিডিং অবস্থায় আমি পড়ে আছি। তো সে গেট খুলে আমাকে ভিতর নিয়ে আসে, বাসায় সবাইকে ডাকে, পরে আমার শরীরে বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার হয়ে যায়, কবজিতে এখনো ফ্র্যাকচার আছে। তারপর রাস্তা ভাই আমি ভাবতে চাইছিলাম এটা স্বপ্ন হবে, আমি এটা মানে নিতে চাইছিলাম যে এটা স্বপ্ন হতে পারে, যদি স্বপ্ন হইতো বাসার দরজা ভিতর থেকে লাগানো, গেইটও ভিতর থেকে লাগানো, আমি কিভাবে বাইরে গেলাম?
হ্যাঁ সেটাই, আর সবচেয়ে বড় কথা যে আপনার ইঞ্জুরি গুলো ছিল না, আর আপনার লাইফে তো এর আগে কোনো ঘটনা ঘটেনি।
এর আগে আমার অন্য একটা সমস্যা ছিল,
এই ধরনের কোনো সমস্যা হয় নাই, এবং এই সমস্যা কি সমাধান হয়েছে এখনো?
আমি অ্যাকচুয়ালি আমার মাকে আজকে এই বিষয়টা টোটালি খুলে শেয়ার করিনি, আজকে সবার সাথে শেয়ার করলাম, মাকে আমি অন্যভাবে শেয়ার করেছিলাম, বলতে চাই।
কেন শেয়ার করেননি মাকে, আমাকে একটু বলেন না।
অ্যাকচুয়ালি আমার মা আমার অনেক বেশি কেয়ার করে,
চিন্তা করবেন এই জন্য
অনেক কেয়ার করেন। এবং
কখনো কি এরকম মনে হয়েছে যে না শেয়ার করলে অবিশ্বাস করতে পারেন, এরকম মনে হয়েছে?
হ্যাঁ, প্রথম প্রথম মনে হয়েছিল অবিশ্বাস করতে পারবে, বাট আমার আগেও একটা প্রবলেম ছিল যেটা আমার মা অনেক দৌড় দৌড়ি করে আমাকে ঠিক করাইছে, সেজন্য সেকেন্ড টাইম।
মানে এটা আপনার প্রথম প্রবলেম না, এর আগের প্রবলেমটা কি ধরনের ছিল যদি ছোট্ট করে যদি বলতেন, মানে ঘটনা বলতে হবে না, কি ধরনের
প্রবলেম ছিল? আমার সাইডে কেউ একজন অলওয়েজ হাঁটতো, ডান সাইডে।
এটা আপনি বুঝতে পারতেন?
বুঝতে পারতাম, মাঝে মাঝে দেখতে পারতাম, তা স্পষ্ট না,
সবসময় দেখতে পেতেন না, দিনে রাতে কোনো ব্যাপার না,
সবসময়।
কিভাবে অনুভব করতেন, পাশে হাঁটছে কেউ এরকম নাকি?
হ্যাঁ হাঁটছে, মানে মানুষের দৃষ্টি তো 360 অ্যাঙ্গেল টোটালি দেখতে পারে না, একদিন জানাই মাকে, তখন মা খুব ফ্রিক আউট হয়ে যায়, তারপর অনেক দৌড়াদৌড়ি করে এই জিনিসটা প্রবলেমটা আস্তে আস্তে কমে যায়, অনেক ওঝা, অনেক পানি পড়া,
এবং সেই সমস্যার সমাধান হয়েছে। ওকে, অনেক ধন্যবাদ। এবং আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা অনেক বেশি স্পেশাল ছিল, বিকজ এই ধরনের ঘটনা আসলে পাওয়া যায় না, এই ধরনের ঘটনা মানে নিজেকে নিজে দেখার মতন ঘটনা হয়তো আছে, অনেকে দেখেন যে নিজের নিজে লাশ হয়ে শুয়ে আছেন, সেই জিনিসটাই নিজে দেখলেন হয়তো, বা অনেকে দেখেন যে মানে খাটের পাশে তিনি আরেকজন শুয়ে আছেন, বাট এই যে আমি আমাকে দেখছি এবং আমাকে দেখে আমি বুঝতে পারছি যে যে আমি আমার মায়ের সঙ্গে আছি, সেই আমি আসলে আমি না, যে আমি সেই আমিকে দেখছি, সেই আমি হচ্ছে আমি, এবং মায়ের সঙ্গে আসার সময় সেই আমি আমাকে দেখে চমকে যাচ্ছে, মানে এই ব্যাপারটা দুজনের মুখোমুখি হয়ে যাওয়া, একজনের আরেকজনকে দেখে চমকে ওঠা, এই ব্যাপারগুলো কি অদ্ভুত না? আমার তো মনে হয় যে খুবই অদ্ভুত, এবং আপনাদের কাছে নিশ্চয়ই আরো বেশি অদ্ভুত লেগেছে। আমরিন আমাদের মালিবাগ থেকে লিখেছেন, স্টোরি ওয়াজ অসম, তাই হওয়া উচিত আসলে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি ইউবি রাতা, রূপ, রিপন, মাধবী ঈশ্বরগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, অনন আমাদের সাথে আছেন, অনন্যা মেহেদি এবং আফজাল তালতলা থেকে, এবং তিনি বলছেন যে তার এস এম এস পড়া হয় না, তো পড়ে ফেললো আপনার এস এম এস। রূপম মোহাম্মদপুর থেকে লিখছেন, লাস্ট স্টোরিটা অথেন্টিক মনে হচ্ছে না, কোন দিক দিয়ে অথেন্টিক মনে হচ্ছে না আপনার একটু যদি আমাকে বলতেন, মানে নিশ্চয়ই আপনি কোনো প্রমাণ পেয়েছেন, বা নিশ্চয়ই আপনি কোনো আপনার কাছে কোনো লজিক আছে, সেই লজিকটা আমাকে একটু কাইন্ডলি যদি দিতেন তাহলে খুব ভালো হতো। মানে ব্যাপারটা হচ্ছে কি যে যে সমস্ত জিনিস আমরা বিশ্বাস করি না, যে সমস্ত জিনিস শুধুমাত্র বিশ্বাস করি, সেই সমস্ত জিনিসে কোনো লজিক খাটে না। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আসলেই কোনো লজিক খাটে না, কিন্তু আমি মানে আপনার কাছে কোনো একটা জিনিস সুন্দর লাগছে, এটা আপনি লজিক দিয়ে বোঝাবেন কিভাবে, বা আপনার কাউকে আপনি কাউকে বিশ্বাস করছেন, যখন কোনো কিছু বিশ্বাস করেন তখন সেটার মানে সেটার উপরে মানে এই জিনিসটা আপনি কোনো একটা মানে আমি এখন এখানে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, সো সেই কথা বললাম না, বাট আমি যেটা বলি যে বিশ্বাসের সাথে কোনো সময় বিশ্বাস যেটা করেন সেটা কোনো সময় প্রমাণ করতে চাইবেন না, যেটা বিশ্বাস সেটা বিশ্বাসের মধ্যে থাকবে, যেটা প্রমাণ করার দরকার থাকবে সেটা বিশ্বাস করার দরকার নেই, প্রমাণ করে করে চলবেন, প্রমাণ করবেন, বুঝবেন, তারপরে মানে মাথা দিয়ে চলবেন, আর যেটা বিশ্বাস করবেন সেটা বিশ্বাসই করবেন। আমাদেরকে এছাড়াও পায়েল এস এম এস করেছেন, কাশফি আমাদের এস এম এস করেছেন, সুপ্তি এবং অপূর্ব আমাদের এস এম এস করেছেন, জয়নুল আমাদের এস এম এস করেছেন, আকাশ আমাদের এস এম এস করেছেন, জয়া আছেন আছেন আমাদের সাথে, অনিক আছেন আমাদের সঙ্গে, অপু আছেন আমাদের সঙ্গে, আমাদের সাথে রয়েছেন মৃদুল সহ আরো অনেকে। একটা মানুষের যখন কোনো প্রবলেম হয় সেটা হচ্ছে দুটো জিনিস হতে পারে, একটা সত্যি তার সাথে সেটা ঘটছে, অথবা আরেকটা হতে পারে তার কোনো কোনো ধরনের কোনো ডিসঅর্ডার হয়েছে আর কি, হতেই পারে, ডাক্তারের সাথে পরামর্শ করতে হতে পারে, সেটা সেটা তো হতে পারে। কিন্তু আমি আসলে সত্যি কথা বলি কি যে একটা জিনিস কি জানেন, যে যখন আমরা কাউকে জাজ করি একটা জিনিস আমরা ভুলে যাই, সেটা হচ্ছে আমি তখন আমার স্ট্যান্ডার্ড দিয়ে ওকে জাজ করছি, উইচ ইজ ভেরি রং, তাই না? যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। তার আগে একটা অবশ্যই ইমেল পড়ে আসতে চাই, আর সেই ইমেলটিও পাঠিয়েছেন আমাদের আরো একজন লিসনার, এবং সেটা আমরা পড়তে চাই। দেখি কি লিখেছেন তিনি। রাসেল ভাই, জানি ভালো আছেন, আমি সিলেট থেকে রাজু বলছি। স্টুডিওতে আসতে পারবো না বলে ইমেল করলাম, আমার নিজের কোনো কম্পিউটার না থাকায় দোকান থেকে ইমেলটা পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, ভূত আর ভালোবাসা একই রকম জিনিস, কখনো এগুলোর পাল্লায় না পড়লে এগুলোর কোনোটাই বিশ্বাস হয় না। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি 3 বছর আগের, আমার নিজের সাথে ঘটেছে। আমি আমার ভাষায় ঘটনাটি বলছি। আমি তখন নেত্রকোনায় আপুর বাসায় থাকি, ক্লাস 9 পড়ার সময় এখানে আসা, আর আজ আমি অনার্স 3rd year পড়ি। আমি এমনিতেই একটু ভীতু টাইপের, অল্প কিছুতেই ভয় পেয়ে যাই, কিন্তু লজ্জায় কোনোদিন এই ভয়টা কারো কাছে প্রকাশ করতাম না। আমি একা আলাদা রুমে থাকি, একা থাকি বলে ভয়ে সারা রাত ঠিক মতো ঘুমোতে পারতাম না। কোন কেন জানি মনে হতো কেউ হয়তো বিছানার পাশে দাঁড়িয়ে আছে, ছায়া হয়ে আমাকে দেখছে। সারা রাত এরকম আজে বাজে চিন্তা মাথায় আসে, আর ঘেমে ভয়ে ঘেমে গোসলের মতো অবস্থা হয়। অথচ কোনোদিন তেমন কোনো কিছুর সাথে দেখা হয়নি, হয়তো দেখা না হলেই ভালো হতো। কিন্তু একদিন আমার ভয় বাস্তবে আমাকে দেখা দেয়। কেউ হয়তো ভাবতে পারে সারাক্ষণ ভয়ে থাকি বলে আমার এটা হ্যালুসিনেশন হয়েছে, কিন্তু আমি স্পর্শের অনুভূতির পরদিন সকালে ঘটনাটির চিহ্ন প্রমাণও পেয়েছি। ঘটনাটি তাহলে খুলে বলি। প্রতিদিনের মতো ওই দিনও ঘুমোতে গিয়েছি, বিছানায় শুয়ে চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না, কিন্তু মাঝ রাতে কোনো একজনের খুব নিচু গলায় ডাক শুনে আমার ঘুমটা ভেঙে যায়। ডাকটা ছিল খুব কোমল আর খুব নিচু গলার, থেমে থেমে আমার নাম ধরে ডাকছে। চোখ খুলে দেখি 70-80 বছর বয়সের একজন বৃদ্ধা আমার মাথার পাশে দাঁড়ানো। তার চুলগুলো সাদা আর তার গায়ের রঙও ছিল সাদা। সে আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তুই তো একা থাকতে ভয় পাস, তাই আজ তোর সাথে আমি ঘুমাই। এই বলে সে আমার বাঁ পাশে শুয়ে পড়ে। বিশ্বাস করেন, আমার একবারের জন্য কোনো কিছু মনে হচ্ছিল না, এক ফোঁটা ভয় হয়নি, বরং মনে হয়েছে বৃদ্ধা মহিলা আমার সাথে না হয় ঘুমাক। এই ভেবে আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। কিন্তু কে এই মহিলা, কোথা থেকে এসছে, এগুলো একবারও আমার চিন্তায় আসলো না। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফজরের আজানের কিছুক্ষণ আগে। চোখ মেলে দেখি মহিলা তখন আমার দিকে মায়া ভরা দৃষ্টি তাকিয়ে আছে। আমার ঘুম ভেঙেছে দেখে একটা হাসি দিল, আর ওনার হাতের একটা আঙুল দিয়ে আমার একটা হাত অল্প স্পর্শ করলো। তার হাতের স্পর্শ আমার সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল। খুবই গরম মনে হচ্ছিল, কেউ যেন আমাকে আগুনের ছ্যাঁকা দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে আমার হাতের দিকে তাকালাম, দেখি হাতের অল্প একটু জায়গা লাল হয়ে গেছে। রাগে বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে দেখি কেউ নেই আমার পাশে। ভয়ে তখন জীবন বের হওয়ার উপক্রম। আমি বিছানা থেকে নামতে চাইলাম, কিন্তু আমি এক ফোঁটাও নড়তে পারছি না। মনে হচ্ছে কেউ আমার শরীরটাকে বিছানার সাথে আটকে রেখেছে। খুব কষ্ট আর ভয় হচ্ছিল, কি করবো বুঝতে পারছিলাম না। সমস্ত শরীর ঘামতে শুরু করলো। হঠাৎ আজানের সুর শুনতে পেলাম। ধর্মন করে উঠে বসলাম বিছানা থেকে, লাইট চালালাম, কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। হাতের দিকে তাকিয়ে দেখি লাল হয়ে আছে। তারপর সকাল অবধি লাইট জেড়ে বসেই রইলাম। সকালে হাতের কিছুটা অংশ দেখে আপুর কাছে জানতে চাইলো, আপুর কাছে আমার কাছে জানতে চাইলো, আমি মিথ্যা করে এড়িয়ে গেলাম। কারণ আমি জানি রাতের ঘটনা কোনোভাবে আপু বিশ্বাস করবে না, বরং আমাকে বকাঝকা করবে। কিন্তু সেই দিনের পর থেকে আজ পর্যন্ত রাতে আমি একা ঘুমাইনি, এটা সবাই জানে। কিন্তু কেন ঘুমাই না তা কেউ জানে না। এটাই ছিল ঘটনা, এবং তিনি লিখেছেন যে বহু কষ্ট করে দোকান থেকে ইমেলটা করছি, প্লিজ মেলটা পড়বেন, খুশি হব। থ্যাংক ইউ রাজু আহমেদ, সিলেট থেকে লিখেছেন আপনি এই ঘটনাটি, চমৎকার একটা ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। যে মুহূর্তে আপনি ঘটনা শুরু শেষ করলাম সেই মুহূর্তে ঘড়িতেও বেড়েছে সময়, না 1:13। আমরা চলে যাব আমাদের পরবর্তী পাপড়িয়াপুর কাছে, আরো একটা ঘটনা শুনে আসব এবং তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসব। আপনার লাস্ট ঘটনাটা আমরা শুনে ফেলি।
লাস্ট স্টোরিটা হচ্ছে এটা মোহাম্মদপুরের একটা ঘটনা, আমি আপনাকে বাইরে বলেছিলাম, প্লেসটা এখন মেনশন করছিলাম। তো যে জায়গাটাই হয়েছে সেখানে একজন মিটার রিডার ছিলেন, ইউজুয়াল একদম খুব সাধারণ সাদা মাথা একজন মানুষ, উনি সবার বাসায় মিটার রিডিং করে এভাবে যায় আসে। তো একজন মিটার রিডারের ক্ষমতা কতটুকু হতে পারে সেটাই বলছি। উনি হঠাৎ করে বাড়ির কাজে হাত দেয় এবং বাড়িটা কিভাবে নেয় সেটা, উনি যেখানে যায় এর মধ্যে একটা বাসা ওনার পছন্দ হয়, বাসাটার মধ্যে যিনি থাকেন মানে যিনি ল্যান্ড ওনার উনি একটু আপনার ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যালি একটু উইক থাকে এবং ফল করতে থাকে যে কোনো কারণে, কিন্তু উনি বাড়িটা বিক্রি করতে পারে না কোনো বিশেষ কারণে, যার কারণে ওনার সলভেন্সিও আসে না। তো সেই মিটার রিডারের চোখ পড়ে এবং তার সাথে অনেক ধরনের লোকজনের চেনা জানা ছিল, সে এক প্রকার জোর করেই সরি এই বাড়িটা মানে নিজে নিয়ে নিতে চায় এবং নামমাত্র মূল্যে তার কাছ থেকে সেটা নিতে চায়। তো লোকটা বলে যে দেখেন যদি আমি আপনার কাছে বিক্রি করতেই পারতাম তাহলে আমি বিক্রি করে আমার সমস্যা সমাধান করতাম, তো হচ্ছে না। তো যাই হোক সে অনেক কিছু পরে বাড়িটা নিয়ে নেয় নিজের নামে নিজের দখলে, এবং সেই সব দিয়ে যে সে নামমাত্র মূল্যটা ধার্য নিজেই করেছিল সেই টাকাটাও সেই লোকটাকে দেয় না, লোকটা এর মধ্যেই মারা যায়। কিন্তু সে সেই তার পাওনাটা অপরিশোধিত থেকে যায়। তাকে মারা যাওয়ার অনেক ভাবে বলে যে আমাদের এই বাসায় তার বাপ দাদা তাদের উত্তরসূরি যারা ছিল পূর্বপুরুষ তারা অনেক কিছু সাধনা করত বা এই ধরনের কোনো কিছু এক্সিস্টেন্স ছিল যার কারণে সে চাইলেও বাড়িতে বিক্রি বা কোনো পরিবর্তন কিছু করতে পারছিল না। সে মিটার রিডার সেটা নিয়ে নেয়। তো যখন সে সেখানে কাজে হাত দেয় তখন তার বেশ কিছু প্রবলেম স্টার্ট হয় তার ফ্যামিলিতে, তাকে স্বপ্ন দেখানো হয় টুকটাক হতেই থাকে, কিন্তু সে লোভে পড়ে যায় কারণ একটা মিটার রিডার একটা বাড়ি কেনা এবং ঢাকা শহরের বাড়ি করা এরকম একটা প্রমিনেন্ট প্লেস হয় কয়েকটা, সে মানে অন্যায়ের মধ্যে পড়ে যায় এবং লোভটাকে পেয়ে বসে। এরপরে সে বাড়ির কাজে হাত দেয়, হাত দেওয়ার পরে ওনার সমস্যাগুলো বাড়তে থাকে। তখন উনি যে কোনো এরকমই একজন কারোর সাথে ডিসকাস করে একজন ওঝা নিয়ে আসে, উনি আসার পরে বলে যে হ্যাঁ জায়গাটাতে প্রবলেম আছে, তাহলে এক কাজ করেন, উনি এখানেও টেকনিক খাতায় একতলাটা মানে জাস্ট আপনার পিলার করে উপরে বিল্ডিং তিনতলা চারতলা পর্যন্ত ফাউন্ডেশন করে কিন্তু নিচ তলাটা উনি মানে ওপেন রেখে দেন, কোনো বাউন্ডারি দেয়াল টেয়াল কিচ্ছু দেয় না, মানে মাটিতেও উনি মানে মাটিটাও ফ্লোরটাও পাকা করে হ্যাঁ। যাকে নিয়ে এসেছিল ওঝা টাইপে সেটাই বলেছে যেহেতু জায়গাটা পরিবর্তনের পরেই কিন্তু প্রবলেম গুলো বেড়েছে। তো যাক উনি ওই দুই তিন তলায় করে যায় এবং উনি নিজে উঠে, তো এরপরে উনার মনে হয় যে সবকিছু যেহেতু এখন পর্যন্ত চলার, উনি কিন্তু অসুস্থ কিন্তু লোভ উনার কেমন ভাবে পেয়ে বসে, উনি সেই জায়গাতে একটা সময় ঘর করার চিন্তা করে এবং সেই ওঝাকে আবার ডেকে নিয়ে আসে। তো তাদের একজন উনি বলে যে এখানে অনেক জিন অনেক ধরনের জিন সাধনা হতো ভালো মন্দ অনেক কিছুই হতে পারে, তো সেই জিনটাকে যে কোনো একজনকে হয়তো বা বন্দি করতে পারে এবং বলা হয় যে বন্দি করে হয়তো বোতল বা কিছু মাধ্যমে ভরে যখন পিলারের পিলারগুলো যেগুলো মেইন বিম দেওয়া হয় বাড়ির সেগুলোর এক্সট্রা দু তিনটে বিম বাড়ানো হয় এবং ওই হাফ রেডি অবস্থা ওটার ভেতরে সেই বোতল বা কিছুতে যেটাতে জিনটা বন্দি করা হয় বন্দি ওইটার ভেতরে দিয়ে ঢালাই করে দেওয়া হয় এবং তখন শুধু সেই ওঝা ওই মিটার রিডার যিনি ছিলেন আর দু একজন ছাড়া ওখানে সবাইকে বের করে দেওয়া হয়, দেয়াল টেয়াল তুলে ফেলে এবং উনি এটা হয়ে যাওয়ার পর সেদিনই উনি রাতে স্বপ্ন দেখে যে উনি আর বাঁচবে না, উনি যেটা করেছে সেটা পুরো একটা ফ্যামিলির উপর মানে জিন্দার ফ্যামিলি বা কিছু হয়তো সেখানে এক্সিস্ট করছিল তাদের উপর হামলা করেছে এবং তার ফ্যামিলিকেও নিবংশ করে দেওয়া হবে। এবং এই কথাটা উনি মারা যাওয়ার আগে সে মিটার রিডার বলে যায় যে এই ঘটনাগুলো আমি করেছি, এখন তার ফিরে আসার কোনো উপায় নেই, সে যেহেতু ক্ষতি করে ফেলেছে অলমোস্ট আর তার লোভের কাছে সে এতটাই বশীভূত হয়ে গিয়েছিল। খুব র্যাপিডলি 11 দিন বা 15 দিনের মাথায় সেই ভদ্রলোক মারা যায়, খুব দ্রুত এবং রক্ত বমি তার হচ্ছিল, যে রোগ ধরা পড়েছিল কি না আমরা অত কিছু জানি না মানে খুব র্যাপিডলি সে মারা যায়। এবং ওই বছরই তার মেয়ে পরীক্ষা দিয়েছিল ম্যাট্রিক, উনি ফার্স্ট ডিভিশনে আপনার তখন লেটার স্ট্যান্ড করা মানে খুব ভালো ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল, সেই মানুষই দু তিন মাসের মাথায় পাগল হয়ে যায় রাস্তায় রাস্তায় ঘুরছে একটা মাত্র মেয়ে। এরপর ওনার দুই ছেলে, ছোট ছেলেটা তখন নাকি একদমই ছোট, এই দুই ছেলে হচ্ছে আপনার একটু অ্যাবনর্মাল হতে হতে মানে আচরণ পুরো চেঞ্জ হয়ে যায়, ছাদে গিয়ে বসে থাকে, উল্টো টাইমে উল্টো সময় নামাজ পড়ে, দুটো ছেলেই চেঞ্জ মানে পাগল যেটাকে বলা যায়, এবং ওয়াইফটাও মানে মেন্টালি ডিসঅর্ডার চলে আসে সবার মধ্যে। এবং স্টিল এই যে মেয়েটার ঘটনাটা বললাম, ওদের বাসায় এখনো যারা ভাড়া নেয় নিচতলাটায় তার বিভিন্ন রকমের প্রবলেম ফেস করে, এবং এক নাম, এক নামই সবাই জানে যার কথা আমি বলছি, হয়তো বা যদি মামনপুরের
ওই অধিবাসী ওই জায়গা থেকে
কাটাসুর, আমি আর মেনশন করে বলছি না, কাটাসুরের একটা বাসা এটা। তো ওই ওনার মেয়েটা এখনো রাস্তায় রাস্তায় ঘুরে, ঠিক আছে, নাও শি ইজ 35 অর 6 7 হবে, একটা পুরো ফ্যামিলি
এবং তিনি হঠাৎ করেই এরকম মানে নরমাল হয়ে যান খুবই আকস্মিক ভাবে।
যে বছর উনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন ফার্স্ট ডিভিশন, উনি স্ট্যান্ড ফর আ স্টুডেন্ট, মানে ভালো, বেশ ভালো স্টুডেন্ট, কি করে এইভাবে পাগল হয়ে যায়? এটাই মেসেজটা এখানেই আছে যে আমরা অনেক সময় ভাবি যে আমাদের কৃতকর্মের ফল হয়তো আমাদের পরের জীবনে পাবো, বা কি অনেক সময় সেটা এই জীবনে আমাদেরকে আমাদের উপরালা বা সৃষ্টিকর্তা দেখিয়ে দেন, এবং যেটা ঠিক না, অন্যায় অন্যায় করে বা মানুষের কাউকে প্রেশার করে কিছু করাটা হয়তো ঠিক না, এবং তার পুরো লাইফ দিয়ে সেটা সাফার করে যেতে হয়। এই ছিল ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য পাপিয়াপু, আজকে আপনার ঘটনা অনেক ভালো লাগলো। আমি দেখতে পাচ্ছি যে এস কে আর দোহা কাতার থেকে আমাদের লিখছেন, আমাদেরকে লিখছেন রোদেলা নীরব, এছাড়া আমাদেরকে লিখছেন হুমায়ুন ফুয়াদ রাহমা। আচ্ছা, রোদেলা নীরব লিখেছেন হচ্ছে সৌদি আরব না কোথেকে, হ্যাঁ তাই হবে। আর আমাদেরকে লিখেছেন ক্যানবেরা অস্ট্রেলিয়া থেকে হুমায়ুন ফুয়াদ রহমান, তিনি আমাদের সঙ্গে আছেন। আপনি যদি থাকতে চান তাহলে আপনি এখন চলে আসুন আমাদের ফেসবুকের ইনবক্স করে দিন, আমাদের যে ভূতাসনের পেজটা হচ্ছে facebook.com/bhutasan.rasel। প্লিজ যারা দেশে আছেন তাদেরকে একটু অনুরোধ করবো, আপনাদের তো আমি কমেন্ট দেখে সব জায়গা থেকেই পড়তে পারছি, SMS করতে পারেন যা চাইলে আপনারা, একটু দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে একটু সুযোগ দিবেন, তারা যেন আমাদের কমিউনিকেট করতে পারেন। আমরা ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন, সব স্থানে সব সময় জনবহুদূর গ্রামীণ ফোন।
এই মাত্র আপনার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে, আপনি সম্পূর্ণ একা, ফ্রেন্ডস ও ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন, কেউ শুনবে না, কেউ জানবে না।
এমন ইমার্জেন্সি মোমেন্টে কেউ না থাকলেও থাকবে গ্রামীণ ফোন, কারণ এখন আপনি পেতে পারেন 200 টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স। ডায়াল করুন *1010*1# এবং থাকুন টেনশন ফ্রি। বিস্তারিত জানতে www.graminphone.com।
সুপ্রিয়া সান্না ব্যানার্জি আমাদের লিখেছেন পুনে ইন্ডিয়া থেকে যে আজকের ঘটনাগুলো অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আজকের ঘটনাগুলো যারা বলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার ঘটনা উপহার দেওয়ার জন্য, এবং আমি জানি অনেকেই ফেসবুকে এখনও লিখছেন, অনেকেই SMS করে লিখছেন যে অসংখ্য ঘটনা রয়েছে আপনাদের কাছে, সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন এবং সেই ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান। এবং লিখে পাঠাতে হলে যেটা করতে হবে, আমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা জানেন, তারপরেও আরও একবার মনে করিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন এখানে আমাদের কাছে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, এবং একইভাবে আমাদেরকে আপনারা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমাদের ফেসবুকে দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.foodtea and www.facebook.com/bhutasam.russell এই দুটো অ্যাড্রেসেও আপনি চাইলে ভিজিট করতে পারেন এবং সেখানে গিয়ে আপনি আপনার কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার অনুভূতির কথা। এবং আমাদের যে ভুতাসম ডট রাসেল যেখানে আছে সেইটাতে আপনারা ইনবক্স করতে পারেন যদি আপনি দেশের বাইরে থেকে শুনে থাকেন, তাহলে অবশ্যই ইনবক্স করতে পারেন এবং আমাদের সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারেন আপনি। আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, তারপর তার ঘটনায় যাবো।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি সোহান আহমেদ, নিকুঞ্জ দুই থেকে এসেছি। আমার ঘটনাটা সরাসরি চলে যাচ্ছে। তো আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি মূলত একটি স্থানকে কেন্দ্র করে। জায়গাটি হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলা ব্রিজমোড় বাস স্ট্যান্ড থেকে শম্ভুগঞ্জ যাওয়ার পথে হাইওয়ের পাশে একটি জায়গা। জায়গাটিতে পাশাপাশি তিনটি কৃষ্ণচূড়া গাছ রয়েছে। ওই গাছে ঘেরা জায়গাটাতেই মূলত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো এখানে পরপর কিছু ঘটনা ঘটছে। তো আমি প্রথম ঘটনাটা বলতেছি। তো প্রথম ঘটনাটা ঘটে আমার আব্বার বড় কাকার সাথে। তো একদিন রাতে ওনার মুড়ি খাওয়ার ইচ্ছে হয়। তো বাসায় মুড়ি না থাকায় উনি দোকানে যায় মুড়ি আনতে। তো দোকানে যেতে হলে ওই জায়গাটা পার হয়ে তারপর দোকানে যেতে হবে, মানে দোকানটা হচ্ছে রাস্তার অন্য পাশে, আমাদের বাসাটা রাস্তার অন্য পাশে। তো উনি মুড়ি নিয়ে আসার সময় যখন কৃষ্ণচূড়া গাছগুলো ক্রস করবে তখন রাস্তার মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখে। তো এটা দেখার পর উনি একটু সামনে আগায় যায় দেখে যে একটা কিছু সাদা কাপড়ে মোড়ানো লাশটা হবে এরকম কিছু একটা। তো এটা দেখার পর উনি এটা ক্রস করে যাওয়ার সাহস পায় না, উনি ব্যাক করে আমাদের বাসায় যাওয়ার অন্য একটা বিকল্প পথ আছে ওই পথ দিয়ে বাসায় যায়। তো বাসায় যাওয়ার পর তারা যায় ভিতরে, ঢুকে ঢোকার পর দাদুকে বলে যে পানি দেওয়ার জন্য। তো দাদু পানি নিয়ে আসতে আসতে তার আগেই বাসার সদর দরজায় দুই চারটা শব্দ হয়। তো দাদু পানি নিয়ে আসে, পানি নিয়ে আসার পর শব্দ শুনতে পারে। দাদু জিজ্ঞেস করে দাদাকে যে কেউ নক টক করছে নাকি। তো দাদা বলে হ্যাঁ শব্দ হয়েছে। তো দরজা খুলছে, দরজা খোলার পর দেখে কেউ নাই। তারপর দাদা পানি খায়, পানি খাওয়ার পর দাদা একটু ঘামতে থাকে, একটু ভয় পায় বেশি। তো দাদু জিজ্ঞেস করে কি হয়েছে, তারপর দাদা বলে যে আমি মুড়ি নিয়ে আসার সময় রাস্তার মধ্যে এটা দেখছি। তো তারপর ওদিকে ঘুরে আসছি, তো আমার মনে হয়েছে পিছন থেকে আমার পিছন পিছন কেউ আসতেছে আর বাসায় এসে ওই দরজা শব্দ হইলো। তো দাদু বলতেছে তো মুড়িগুলো ভিতরে নিয়ে আসা ঠিক হয়নি। তো তখন দাদু আর দাদা টর্চ নিয়ে ওই গাছগুলোর এখানে মুড়িগুলা প্যাকেটে থাকার অবস্থায় রেখে আসে। তো ভিতরে আসার পর দুই তিন ঘন্টা পরেই দাদার জ্বর আসে অনেক, জ্বর আসার পর দাদা মানে অসুস্থ হয়ে যায়। আর সকালে আমাদের বাসা থেকে আমরা যখন ওইখানে যাই, যাই দেখি যে ওইখানে কিছু নাই, মানে মুড়ি প্যাকেটটা পড়ে আছে ভিতরে মুড়ি নাই। তো এটা দেখার পর আমরা অবাক হই। আর দাদার জ্বর দুই তিন দিন থাকে, দাদা মানে একটু মোটামুটি অসুস্থ হয়। তো এটা গেল। এই ঘটনা ঘটার আরও চার পাঁচ মাস পর ওই স্থানে আরও একটি ঘটনা ঘটে। এবার এই ঘটনার শিকার হয় এক ট্রাক ড্রাইভার। তো এক ট্রাক ড্রাইভার রাত দুইটা তিনটা হবে ব্রিজ থেকে শম্ভুগঞ্জের দিকে রাস্তা আসছে, মানে হাইওয়ে বরাবর যাচ্ছিল। তো ব্রিজ থেকে সব পুরো রাস্তাটা ভালোই আসছে মোটামুটি। তো যখন গাছগুলোর এখানে আসছে, আসার পর রাস্তার মধ্যে একটা কিছু পড়ে থাকতে দেখে সাদা। তো ভাবে যেহেতু অনেক অনেক সময় দেখা যায় যে গ্রাম এলাকাতে ডাকাতরা বা ছিনতাইকারীরা রাস্তার মধ্যে কিছু চলে গাড়ি আটকায়, আটকানোর পর ডাকাতি করে এসব। তো এটা ভেবে ভাবছে যে পাশ কাটে চলে যায়। তো পাশ কাটে যাওয়ার সময় অন্যদিকে যখন পাশ কাটাতেছে তখন ওইটা সৈরে আবার সামনে চলে যায়। তো এটা দেখার পর ড্রাইভার একটু চিন্তিত হওয়ার পর আবার গাড়িটা চাইছে যে আবার টার্ন করে অন্যদিকে ঘুরে আমি এখান থেকে কাটাই যাই। তো ওইটা আবার সরে সামনে আসে, আসার পর ড্রাইভার একটু বেশি ভয় পায়। ভয় পাওয়ার পর ওইখানে ট্রাকটা থামানো অবস্থায় রাখে দৌড়ে, যেহেতু আমাদের বাসাটা হাইওয়ের পাশেই, তো আমাদের বাসার দিকে আসে। আসার পর চিৎকার করে উঠানে আমাদের উঠানে পড়ে থাকে। তো আমাদের বাসা থেকে কয়েকজন বের হয়ে দেখি উনি উঠানে আসে। তো এটা দেখার পর তাকে জেনারেলি নিয়ে যাওয়ার পর পানি টানি দেয়। দেওয়ার 15-20 মিনিটের পর তার সেন্স আসার পর বলতেছে যে আমি ড্রাইভ করে যাচ্ছিলাম এদিকে, তো রাস্তার মধ্যে পড়েছিল এরকম। তো এটা শোনার পর আমাদের বাসার থেকে কয়েকজন তার সাথে যায়। যাওয়ার পর গিয়ে দেখে ওইখানে যে কিছু পড়ে নাই, রাস্তা পুরো ফাঁকা আছে আর ট্রাকটা রাস্তার এক পাশে। তো তারপর উনি ওই দিন রাতে সামনে একটা পেট্রোল পাম্প আছে ওইখানে ট্রাকটা ট্রাকটা নিয়ে রাখে, ট্রাকটা নিয়ে রাখার পর উনি রাইতে ওইখানে থাকে, থাকার পর দিন উনি চলে যায়। তো এটা এখানে শেষ। তারপর ওই স্থানে তার কিছুদিন পর
আর কোনো ঘটনা শুনবো না, ওই স্থানে আরও ঘটনা ঘটে এটা বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী আরও একটা ঘটনায় চলে যাব এবং আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে একটা ইমেল দেখতে পাচ্ছি। ইমেল ঘটনাটা যতটা না ভয়ঙ্কর বলবেন তার চাইতে বেশি বলতে পারেন, একটু অবাক করার মতোই। একজন একটা প্রশ্নের উত্তর খুঁজছেন এই ইমেলের মাধ্যমে, আমি সেভাবেই পড়ছি। নাম হচ্ছে ইমরান, নান্দুরহার সরবকাঠিতে বরিশাল থেকে লিখেছেন। বিএম কলেজে তিনি প্রথম বর্ষে পড়ছেন। এখন যে ঘটনাটি তিনি লিখেছেন যেভাবে সেভাবে পড়ছি, যে এখন যে ঘটনাটি আমি আপনার সাথে শেয়ার করব সেটা কি ভৌতিক নাকি অন্য কিছু, এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি। 2010 সালে আমি অষ্টম শ্রেণীতে পড়ি, আমার ক্লাসের একটা মেয়েকে খুব পছন্দ করতাম। মেয়েটার বাড়ি সন্ধ্যা নদীর পাড়ে। সবে বরাতের রাতে নামাজে যাওয়ার আগে সবাই গোসল করে। তো 2010 সালের সবে বরাতের রাতে ওই মেয়েটা ওর চাচাতো বোনদের সাথে নদীতে গোসল করতে যায়, কিন্তু দুঃখের বিষয় ওই মেয়েটা নদীতে হারিয়ে যায় আর ওর লাশ অনেক খোঁজা হয় কিন্তু খুঁজে পাওয়া যায় না। 2013 সালে আমি SSC পরীক্ষা দিই। আমাদের পরীক্ষা শুরু হওয়ায় 3 ফেব্রুয়ারি পরীক্ষার আগের রাত্রে আমি স্বপ্নে দেখি ওই মেয়েটার হাত ধরে আমি সমুদ্রের তীরে হাঁটছি, আর হাতটা আমাকে মানে হাতটা টেনে সমুদ্রের মাঝে নিয়ে যাচ্ছে আর সমুদ্রের অতলে তুলে যাচ্ছে। আমি স্বপ্নটাকে আমি তেমন গুরুত্ব দিলাম না, প্রায় ভুলেই গেলাম। 2015 সালে আমি HSC পরীক্ষা দেই এবং পরীক্ষা শুরু হওয়ার আগের রাতে আমি ওই স্বপ্নটাকে আবার দেখি। এবার আমি ঘাবড়ে যাই এবং ঘটনাটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। ঘটনাটা এখানেই শেষ হতে পারত কিন্তু না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সময় লঞ্চে করে আমি বাড়ি ফিরছিলাম রাত প্রায় 1:30। আমি তখন সিগারেট খেতেছি লঞ্চের ছাদেও যাই, ছাদে তখন কেউ ছিল না, শোঁ করে বাতাস বইছে। ছাদের এক কোনায় বসে আমি সিগারেট খাওয়া শেষ করে নদী দেখছিলাম, কতক্ষণ বসেছিলাম মনে নেই। হঠাৎ আমি দেখলাম নদীর দূর প্রান্ত থেকে সেই মেয়েটা হাত তুলে আমাকে ডাকছে। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম, নরবার শক্তিটুকু হারিয়ে ফেললাম, চোখ দুটো দিয়ে অনর্গল পানি পড়ছিল। এভাবে কতক্ষণ ছিলাম মনে নেই, হঠাৎ লঞ্চের এক স্টাফের ডাকে সম্বিত ফিরে পেলাম। স্টাফ বলল, ভাই রাত 11:00 ওপরে ছাদে আসার পরে, 12:00 পরে ছাদে আসা নিষেধ, রাত 3:00 বাজে, এখন আপনি ছাদে কি চান? ও কেন আমার সাথে বারবার দেখা করে এবং ও আমার কাছে কিছু চায় কিনা এই প্রশ্নের উত্তর জানতে খুব ইচ্ছে হয় এবং এই প্রশ্নের উত্তরই খুঁজছেন তিনি। এবং একটা মানুষকে আপনি, একটা মৃত মানুষকে আপনি বিভিন্ন সময় দেখছেন, বিভিন্ন ভাবে দেখছেন, স্বপ্নে দেখছেন, ঠিক আছে, অর্থাৎ লঞ্চ জার্নি করার সময় মানে নদীর কোনো একটা পার থেকে যদি কেউ আপনাকে দূর থেকে ডাকে এবং আপনি যদি সেটা দেখতে পান, সেই ব্যাপারটা বেশ ভয়ঙ্কর লাগার কথা, তাই না? এবং আসলেও কিন্তু অনেক ভয়ঙ্কর লাগার কথা, মানে পুরোপুরি হয়তো অন্ধকারে বুঝবেন না কিন্তু আপনি তো বুঝবেন, উপলব্ধি করতে পারবেন যে এটা সেই মেয়ে, আমার স্বপ্নে দেখা সেই মেয়ে যাকে আমি চিনি, যে কিনা মারা গিয়েছে এবং সে এখন আমাকে ডাকছে। খুবই অদ্ভুত ঘটনা। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনেকেই এখনো, পারভেজ যেমন লিখেছেন মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে, আমি ভূত এফ এম শুনতে ভালো লাগছে আমার, প্রতিদিনই পাঠান, অনেকেই আছেন যে প্রতিদিন পাঠান এবং আজকেও পাঠাচ্ছেন ঠিক একইভাবে এবং বিভিন্ন জায়গা থেকেই পাঠাচ্ছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো অনেকেই, সেই প্রসঙ্গে পরে আসি। কিছু আমি দেখেছি যে ফুর্তির যে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজে কারা আছেন এবং কারা কমেন্ট করছেন একটু পড়ে ফেলি। এবং আজকে আমরা ফুর্তি www.facebook.com/radio.furti এই পেজে ছবি আপলোড করার পরে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং আমি তাদের নাম একটু পড়ার চেষ্টা করছি, সবার তো কথা বলতে পারবো না কারণ আরো ঘটনা বাকি আছে। আমাদেরকে জিসান হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন সাইমন স্যাম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বাপ্পি, এছাড়াও আছেন আমাদের সাথে লিমন, আমাদের সাথে আছেন রাকিব খান, পূজা আমাদের সঙ্গে আছেন, পূজা সরকার, এম কে মিশুক আমাদের সঙ্গে আছেন, নেসা আখতার আমাদের সাথে আছেন, দিগন্ত রেখা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন রং পেন্সিল, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মেহেদি হাসান, এছাড়াও নাসিম ইসলাম, রাসেল হাসান, তাহেরা শিলা, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি তানভীর রেজা, মাহফুজুর রহমান আলম, সাইমন স্যাম, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিয়াদ হাসান, আলফি হাসান, আবু সাইদ আজাদ, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রিয়ন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন হামিদ, নীরব সহ এদ, মোহাম্মদ ইব্রাহিম, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি বিশাল সাহা বাঁধন, আমিরুল ইসলাম আমির, এছাড়া আছেন সাইফুল ইসলাম, এছাড়া আমার সাথে রয়েছেন আলিস আল সাজ্জাদ, এছাড়াও আলমগীর হুসাইন সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান চলে আসতে পারেন এখানে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে, আমি বলেছি যে আপনারা পাঠাতে পারেন আমাদেরকে আমাদের যে ভূত এফএমের যে ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/bhootfm.rasal, সেখানে গিয়ে ইনবক্স করতে পারেন, এবং আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আমরা সেইখানে ইনবক্স করার জন্য বলছি আর কি। তো যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউন রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, স্বাগত লিখছেন ক্যালিফোর্নিয়া থেকে, স্বাগত। আপনার এসএমএসটা আমি পড়লাম, আচার ঘটনাগুলো অস্থির লাগছে পড়লাম, খুব বেশি কি লাভ হলো জানি না, কিন্তু আপনি যে খুলনা থেকে বসে লিখছেন যে আপনি ক্যালিফোর্নিয়া থেকে লিখছেন, এইটাতে এটা ঠিক না। মানে আমি যে আপনার নামটা পড়লাম, আপনার আপনার মেসেজটা পড়লাম, আপনার কিচ্ছু যাবে আসবে না সত্যি, কিন্তু এই যে আপনি একটা ভুল বা মিথ্যা একটা কথা বললেন, এইটার প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে। এরকম এইভাবে ছোট 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 ব্যাপারে আপনি দেখবেন যে কম্প্রোমাইজ করতে করতে একটা সময় অনেক বড় ভুলের দিকে আপনি এগিয়ে গেছেন। প্লিজ এটা এখনই বন্ধ করুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
হ্যাঁ, আমি হাসিবুল হাসান বিজয়, যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে যে কি ঘটনা এগিয়ে গিয়েছিলে বা কি হয়েছিল তোমার সাথে। তো যখন আমি বললাম এরকম এরকম, তো শোনার পর বললো যে হ্যাঁ, আমরাও দেখেছি বা আমার আন্টি বা আমাদের বাসায় আশেপাশে অনেকে অনেক কিছু দেখেছে। তো এটা আমাকে বলার পর অনেকেই বলে। তো দেন কিছুদিন পর আমরা বসে গিটার প্র্যাকটিস করছিলাম, তো হঠাৎ ঘুম আসার পর আমি গিটারটা রেখে টেবিলের উপর রেখে আমি রুমে চলে আসলাম। তো ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যাওয়ার পর ফ্রেশ হয়ে যখন রুমে শুতে আসলাম, বেডে যাবো, দেখলাম যে কিছু একটা আওয়াজ হলো, তখন বুঝতে পারলাম যে আমার গিটারটা হয়তো পড়ে গেছে। তো যখন জানলাম দিকে তাকালাম, পর্দা লাগানো ছিল, বোঝা যাচ্ছিল যে পর্দার উপরে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো চেহারা ছিল এরকম,
বোঝা যাচ্ছিল না আপনার মনে হচ্ছিল,
বোঝা যাচ্ছিল, ফার্স্ট এটা কনফিউজ ছিলাম, তারপর যখন দেখলাম তখন এটাকে ভাবলাম যে আমার ভুল হচ্ছে। তো যখন গ্লাসটা খুলে দিলাম যে কিছুই নেই। দেন আরেকদিন আপনার আসলে ঠিক এরকম গিটার প্র্যাকটিস করছি, তো প্র্যাকটিস করার পর ফ্রেন্ডের সাথে কথা বললাম, কথা বলার পর ঠিক রুমে চলে আসলাম। তো রুমে চলে আসার পর যখন আবার রান্নায় গেলাম গিটারটা প্যাক করে, তখন চোখটা গেল আমার ছাদের দিকে, যে ছাদে কিছু একটা দাঁড়িয়ে আছে কর্নারে। তো আমাদের বাসাটা তিনতলা, আমার রুমটাও তিনতলায় পশ্চিম দিকে, সো পশ্চিম দিক থেকে উত্তর দিকে কর্নারের একটা দেখা যায়। তো দেখলাম যে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো আমাদের ছাদে ভাড়াতে এত রাত্রে যে আবার পশ্চিমে আছে না, তো কথা হচ্ছে যে আমাদের বাসার চাবি একটাই ছাদের, সেটাই আমাদের কাছে থাকে। তো তখন একটু ভয় করলো, রুমে চলে আসলাম। যখন রুমে ঢুকবো, বারান্দার দরজাটা ওপেন করলাম, দেখলাম যে সেই জিনিসটা আমার রুমে গেটের পাশে দাঁড়িয়ে আছে। তো গেটের সাথে সাথে আর হাতের সামনে রুমের বারান্দার ইনেটটা ছিল, সুইচটা ছিল, সেখানে সুইচটা ওপেন করলাম, সরি অন করলাম। অন করার পর দেখলাম যে কিছু নেই। তো ভাবলাম একটা হয়তো এটা আমার ভুল বা হ্যালো চলে আসলাম। তো শুয়ে পড়লাম, ওই জায়গায় ঘুম আসছিল না, ঘুমোতে পারলামই না। তারপর যখন সকাল চারটা কিংবা সাড়ে চারটা, তখন রিডো ভাই আমাকে নক করলো যে এত সকালে তুমি আসবিতে কি। তখন আমাকে রিপ্লাই করলাম যে ভাই আমি খুব ভয় পেয়েছি। তো উনি বললো ভাই সেম আমিও। তো আমি ভাবছি উনি ওখানে মজা করতেছে, কারণ এফএমে আসার পর থেকে পেয়েছে থেকে যে মজাটা হয়। তো ওরকম তো রিডো ভাই আমাকে বললো যে ভাই আমি খুব ভয় পেয়েছি, কিছু একটা দেখলাম। আমি বললাম যে কি দেখলাম। উনি আমাকে যখন একটু বললো, বললাম যে এখন এফবিতে না ওটা লাইভ বললেন। তারপর ওর সাথে আমার দেখা হলো, ঘুমাতে ভাই রাত্রে যখন ঘুমাইছিলাম তোমার মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলাম, তো হঠাৎ কিছু একটা আমার হাত ধরে তোমার টান দিল, তো খুব ভয় পেয়ে গেলাম, আমি থ হয়েছিলাম যে কি। তখন চোখটা তোমার যে চোখ খুলে দেখলাম যে খুবই কালো, বড় বড় চুল মরা ছিল, কারণ তোমার আমাদের রাস্তার লাইটের আলোটা কিছুটা রুমে আসছিল। তো দেখে সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের সাইডের বাটনটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখলাম যে কিছুই নেই। খুব ভয় পেয়েছিল উনি আমাকে যেটা বলেছে।
আপনি আমাকে লিখেছিলেন যে আপনার এখান থেকে যাওয়ার পরে, ঘটনা বলে যাওয়ার পরে আপনার সাথে অনেক কিছু ঘটেছে, সেগুলোই আমরা শুনি যে আপনার সাথে
হওয়ার পর
এটা অন্যজনের সাথে ঘটছে।
এটা আমার সাথে যে আসছিল ওনার সাথে আমাদের বাসার পাশেই যে থাকে এটা ঘটনা। তো এটা বলার পর যে বললো যে আমি এখন তোমার লাইটটা অন করবো বেড থেকে নেমে, আমার মনে হচ্ছিল যে আমি এখন যদি বেড থেকে নামি কিছু একটা আমাকে খাটের নিচে নিয়ে যাবে। তো ওই ভয়ে আর লাইটটা অন করলাম না, সারা রাত আমি আর ঘুমাতে পারিনি, সকালে তোমাকে আমি নক করলাম। ঠিক তখনই একটা ভাই আসছিল অনেক সিনিয়র আমাদের, তো উনি আমাকে এসে বললো ভাই আপনার সাথে এত সাথে যে মজাটা করেছি কিছু মনে করো না। তো বললাম কি ভাই কি হয়েছে? তো উনি বললো যে কালকে রাত্রে ভাই কিছু একটা মানে দেখলাম, খুব ভয় পেয়েছি। তখন ইন্টারেস্টিং আমাকে জিজ্ঞেস করলাম যে কি দেখেছেন ভাই? তো উনি বললো যে তোমার আমি তোমার দোকানে ছিলাম, তো যখন বসে আছি তো দেখলাম যে
তিনিকে
তিনি সাদ্দাম ভাই আমাদের পাশে বাসার পাশে থাকে ওনার দোকান।
মানে সমস্ত এলাকার মানুষই ভয় পেয়েছে আপনি যাওয়ার পরে?
প্রবলেমটা হচ্ছে যে হয়েছে তিন চারজনের সাথে আমাদের, একজন আমাদের
আপনার সাথে কি ঘটেছে আমি শুধু সেটা জানতে চাচ্ছি। আপনি ভূতাশ্রমে যাওয়ার পরে বাংলাদেশে অনেকের সাথে অনেক ধরনের প্রবলেম হয়েছে, সেটা বলছি না আমি, বলছি যে এই প্রবলেম গুলো কানেক্টেড কিভাবে মনে করছেন আপনি?
কিভাবে মনে করি যখন হুজুর কাছে গেলাম বা হৃদয় দাদুকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে এটা আগে কখনো সাথে হয়নি, তো উনি যেটা ফেস করেছে উনি আগে কখনো এটা দেখেনি। উনি আমাকে যখন বললো যে তোমার এগুলো দেখেছি, তো দাদিকে জিজ্ঞেস করার পর অনেক কিছু শুনেছি বা জানতে পেরেছি। আর প্রবলেমটা উনি যেটা মনে করেছে ভাই আমি কখন
মানে আপনি যাওয়ার পরে ঘটনাগুলো ঘটছে তো কানেক্টেড কিভাবে আমি সেটা জানতে চাচ্ছি।
ভাবে যে আমি কানেক্টেড বলতে যে যখন ওকে আমি বলছি যাওয়ার পর, আগে কখনো ওনার আমাকে এই এই টাইপ নিয়ে কোনো কথা বলেনি, যাওয়ার পর আমাকে বলছে
আপনি এখানে এসেছেন সেই জন্য বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, অনেক 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 ধন্যবাদ। আপনার ঘটনা তো ওইটুকুই ছিল যেটা আপনার সাথে ঘটেছে এখান থেকে যাওয়ার পরে,
পার্সেলটা ভালো হয়নি এখনো, আসল টপিকে আমি আসিনি।
আসল টপিকটা কি একটু ছোট্ট করে বলেন আমাদেরকে। আসলে
এই যে যখন আমার হুজুরের কাছে যাই বা আমাকে আমাদের অনেকেই বলে যে আমাদের এখানে নাকি আগে থেকেই এরকম অনেক কিছু হয়, অনেক কিছু দেখে, তো এটা শেয়ার করলে নাকি বা শেয়ার করা ঠিক না, যেহেতু ফার্স্ট টাইম বলার পর থেকে আমার প্রবলেমগুলো হচ্ছে। তারপর জানার ট্রাই করলাম আসলে মানে ঘটনাটা কি বা কি হয়েছিল।
তার মানে কানেক্টেড এইভাবে যে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এলাকায় যে ঝামেলা আছে সেই ঝামেলাগুলো শেয়ার করলে সেই ঝামেলাগুলো বেড়ে যায়, তো সবার সাথে সেই ঘটনাগুলো মানে ছড়িয়ে মানে তারপর থেকে সবার অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে আছে। এটা বলতে চাচ্ছেন
এমনটাই যে আমাদের সাথে নিশ্চয় থাকে ভাইয়া, তো উনিও পাঁচাত্তর নামাজ পড়ে, তো উনি আমাকে যেটা বলেছে যে আগে তোমার এরকম কিছু কখনো ফেস করিনি, বা কালকে রাত্রে আগের দিন আমি যেদিন যেটা দেখি তো এর আগের দিন দেখেছিলাম যা, তো উনি আমাকে তখন বলে আমি বলার পর।
ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝতে পেরেছি। আমার মনে হয় আপনি বলতে চাচ্ছেন আসলে যে আপনি এখান থেকে যাওয়ার পর আপনার এলাকায় অনেক সময় অনেক কিছু করছে, দ্যাট মিনস আপনি বলতে চাচ্ছেন যে আপনার এলাকার ঘটনা আপনি শেয়ার করছেন, দ্যাটস ওয়াই এই ঘটনাগুলো করছে, রাইট? সেটাই আমি জানতে চেয়েছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকেই এই মুহূর্তে আছেন, আমার মাহফুজ জিসান আমাদের সাথে রয়েছেন সৌদি আরব থেকে তিনি আছেন, এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে এসএমএস করছেন আমাদেরকে। নিলয় মুন আমাদেরকে লিখেছেন, এছাড়া আমাদেরকে সুমন ফার্মগেট থেকে এসএমএস করেছেন, মিথিলা আমার সাথে আছেন, সেকেন্ড স্টোরিটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমাদেরকে নাবিয়ান এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন নয়ন আহমেদ, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন অপিশেক, আমাদেরকে এসএমএস করেছেন এস এইচ আব্রার, উৎস এবং মৃদুল আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আতিকুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে নিলয় এবং মুন আমাদের সাথে আছেন, এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি এছাড়াও শেখ অলি আহমেদ, আমাদের সাথে আছেন সুবাইয়া তুশি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হাসান খান, এছাড়া আমাদের সাথে আছেন HASH আবরার, ছাড়াও আরো অনেকে। আমাদের যে ফেসবুক পেজ, সেই পেজে এখনো পর্যন্ত অনেকেই আছেন এবং তাদের দুই একজনের নাম না পড়লে না, এবং আমি তার আগে বলি যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে SMS করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আমরা প্রতি সপ্তাহেই আপনাদেরকে দারুণ দারুণ ঘটনা উপহার দিতে পারবো, শুধুমাত্র যদি আপনারা দারুণ দারুণ ঘটনা আমাদের কাছে পাঠান। সেই জন্য যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং তার মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে, মানে কি বলবো, যে এছাড়াও লিখেও পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন যারা ফেসবুকের এই পেজ সাথে এখনো পর্যন্ত কমেন্ট করে যাচ্ছেন, শিরাফি আমাদের সাথে আছেন, ইয়াসির আরাফাত, ইমন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, আসতে একটু দেরি করছে, আমাদের সাথে আছেন তামজিদ, আমাদের সাথে আছেন মিলন মাহমুদ, এছাড়াও রয়েছেন আহসান হাবিব আশিক, আমাদের সাথে রয়েছেন মনির আখন্দ, এছাড়াও মামুন আমাদের সাথে আছেন, কল্লোল চক্রবর্তী আছেন, আছেন শেষ বিকেলের রৌদ, এছাড়াও রুহুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আহসান হাবিব, এছাড়াও রয়েছেন ডিজিটাল বয় মাহমুদ, রিয়াজ আহমেদ আমাদের সাথে আছেন, রাইসুল ইসলাম রন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রাহেল, এছাড়াও FA M নামটা আমি ঠিক বুঝিনি, আমাদের সাথে রয়েছেন সমীর মনে হয় এটা, একটু জিয়া খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে দেখতে পাচ্ছি ফারহা ইসলাম নীরব আমাদের সাথে আছেন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা আমাদের SMS পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা আমাদেরকে ইমেলে ঘটনা পাঠিয়েছেন তাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ, যারা আমাদেরকে আগামী সপ্তাহে পাঠাবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম, এবং এতক্ষণ পর্যন্ত SMS করেনি শুধু শুনেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, যারা শুনেন নাই এবং কিন্তু ভূত এফএমকে ভালোবাসে তাদেরকে ধন্যবাদ, যারা ভূত এফএমকে ভালোবাসে না তাদেরকেও ধন্যবাদ, সবাই সবার জন্য অনেক 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 ভালোবাসা এবং সবার জন্য অনেক 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 শুভকামনা। ফিরে আসবো আবারও আগামী শুক্রবার একই সময়ে, এবং অবশ্যই অবশ্যই সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, এবং আমি যাওয়ার আগে আরও একবার প্রতিবার দিনের মতোই মনে করে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটা, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যারা দেশের বাইরে রয়েছেন প্রচণ্ড ব্যস্ততার মাঝখানেও, যারা কারো ওখানে ভোর পাঁচটা, মানে ভোর কারো হয়তো দিন, কারো হয়তো একই সময়ের একটু এদিক ওদিক, বাট ব্যস্তার মাঝখানে সবাই যে শুনছেন আমাদেরকে, এই যে টান, এই যে ভূতের প্রতি ভালোবাসা, এই ঋণ তো আসলে শোধ করার মতন না, এই ঋণের মানে এই ভালোবাসার বিনিময় শুধুমাত্র ভালোবাসা দিয়ে হয়, সেই ভালোবাসা জানাচ্ছি আপনাদের সবাইকে, এবং আশা করছি যে আগামী সপ্তাহে আবারও আপনাদের সবাইকে নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে ইমেল করতে ভুলবেন না, এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।